This track was downloaded from fusionbd.com.
কেমন লাগছে?
নতুন সময় বেশ ভালোই লাগছে, নতুন সময়
সবকিছু,
বাকি সবকিছু একই, একই স্টুডিও, একই মানুষ, একই ডাকপিয়ন, শুধু পার্থক্যটি হচ্ছে যে গত সপ্তাহে যে না মানে এটাকে কিন্তু আমি পজিটিভ সেন্সে বলছি যে সবকিছুই নতুন, সবকিছুই পুরাতন, শুধু একটা বিষয় হচ্ছে নতুন, সেটা হচ্ছে সময়টা, তো খারাপ লাগছে আমার এখন
আরো বেশি। এই জন্য ভালো লাগছে যে আমরা আরো বেশি করে ভালোবাসা
বেশি করে
করতে পারি।
আর একটি কথা একটু পরিষ্কার করে বলি, ইতিমধ্যে হয়তো মাশফিক এবং তৌফিকা হয়তো ব্যাপারটি পরিষ্কার করে দিয়েছে, তারপরে যে বিষয়টি তা হল যে আমার ভালোবাসা আগে শুরু হতো 11টা থেকে। সাধারণত আমি আসতাম একজন বন্ধুকে নিয়ে যিনি তার ভালোবাসার কথা বলবেন, সেটা শুরু করতাম রাত 11:45 কি 12টা বাজত। তো অনেকেই আমাদের কাছে ফোন করেন কিংবা SMS পাঠান যে গুরুর প্রোগ্রামটি যদি আরেকটু আগে থেকে শুরু করা যায় অথবা গেস্টকে যদি আরেকটু আগে নিয়ে আসা যায় তাহলে আমরা সকলে প্রোগ্রামটি শুনতে পারি, কারণ অনেক রাত হয়ে যায়, দেখা যায় যে পারিবারিক অন্যান্য ঝামেলা কিংবা সময়ের কারণে ঘুম চলে আসে, পুরোপুরি যে গেস্ট আসেন তার কথা আমরা পুরোপুরি শুনতে পারি না। তো বন্ধুদের এই সকল কথাবার্তাকে বিবেচনা করে এবং তাদের উপদেশ আদেশ সবকিছুকে বিবেচনা করে আমি চিন্তাভাবনা করলাম যে প্রোগ্রামটি যদি 10টা থেকে শুরু করি আর 2টো পর্যন্ত যদি চলে আর 11টা থেকে যদি আমি আমার সেই ভালোবাসার বন্ধুটিকে নিয়ে আসি তাহলে প্রায় দীর্ঘ সময় ধরে তার ভালোবাসার কথাগুলো আমরা শুনতে পারব এবং ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে কারোর চোখে তেমন একটি খুব একটি ঘুম আসবে না। এই চিন্তা করি প্রোগ্রামটিকে 1 ঘন্টা আগিয়ে নিয়ে আসা, আর বন্ধুরা হয়তো খুব ভালোভাবে গ্রহণ করেছে কারণ অসংখ্য SMS আমরা দেখতে পাচ্ছি। আশা করি যে আপনাদের বিগত পর্বগুলোতে যেভাবে কিংবা বিগত দিনগুলোতে আপনাদের সাপোর্ট কিংবা আপনাদের ভালোবাসা যেভাবে পেয়ে এসেছি ভবিষ্যতে হয়তো আরও আমরা আপনাদের ভালোবাসা পাব, কারণ একটি কথা বারবার বলি আজও বলব প্রতিবারই বলব যে আপনাদের ভালোবাসার কারণে শুধুমাত্র আমরা টিকে আছি, রেডিও আমার টিকে আছে, আপনাদের ভালোবাসার কারণেই আমরা টিকে থাকব, আর বাকি কিছু সবই তুচ্ছ, শুধুমাত্র আপনাদের ভালোবাসাটা আমাদের খুব বেশি মাত্রার প্রয়োজন।
সময় যেহেতু হয়ে গেছে রাত 11টা বেজে 9 মিনিট,
আর মনে হয় দেরি না করে
আমাদের ভালোবাসা বন্ধুটি,
আমরা সরাসরি তার সাথে কথা বলি। আজ স্টুডিওতে আগত বন্ধুটির নাম হলো দীপু। দীপু ভাই কেমন আছেন?
জি ভালো আছি।
দীপু ভাই বাই প্রফেশন আপনি কি করেন?
আমি ব্যবসা করি, ডিপার্টমেন্টাল স্টোর আছে।
আচ্ছা আচ্ছা, ডিপার্টমেন্টাল স্টোর আছে, চলে যাওয়ার সময় কিন্তু ঠিকানাটা অবশ্যই দিয়ে যাবেন, তাহলে আমি যেতে পারবো
ইনশাল্লাহ।
আচ্ছা দীপু ভাই, আপনি এই প্রোগ্রামটি কতদিন যাবত শুনছেন?
অনেকদিন, মোটামুটি যখনই সময় পাই তখনই শোনার চেষ্টা করি।
আচ্ছা আচ্ছা, আপনার এই প্রোগ্রামের বিষয়বস্তুটি কেমন লাগে, মানে এখানে এসে যে মানুষজন তাদের ভালোবাসার কথাগুলো বলে আপনার কাছে কেমন মনে হয়?
ভাল লাগে, খুবই ভাল লাগে, কারণ এই সমস্ত ঘটনা থেকে অনেক কিছুই জানা যায়, শেখা যায়।
আচ্ছা আচ্ছা, তার মানে আপনি কি মনে করে থাকেন যে এই কথাগুলো থেকে কিছু শেখা যায় যদি মানুষ শিখতে চায়?
অবশ্যই।
আচ্ছা তো দীপু ভাই, আজ আপনার কথা শুনে হয়তো লক্ষ লক্ষ বন্ধুরা ওয়েট করছে তাদের জীবনকে পরিবর্তন করার জন্য, অথবা তারা কিছু শিখতে চেয়েছে আপনার কাছ থেকে আপনার ভালোবাসার কথা শুনে, তো তাদেরকে দেরি না করায় সরাসরি আপনার ভালোবাসার কথা জানতে চাই। প্রথম কবে আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার দেখা হলো কিংবা কিভাবে দেখা হলো?
আসলে ব্যাপারটা অনেকটা দুষ্টামির ছলে হয়ে গেছে ব্যাপারটা।
কেমন?
ওর এক বিয়ে ছিল, বিয়ের সাথে পরিচয় হওয়ার পর তো ও নিজে একটু লাইক করতো না ওনার ফালতু বোনকে।
আচ্ছা আচ্ছা, মানে আপনার সে বিআই?
হ্যাঁ সে বিআই। তো লাইক করতো, সে ইনডাইরেক্টলি ভাবে একটা চিঠিও লিখছিল। তো আমি হঠাৎ করে ও মানে ওদের বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার জন্য বললো, তো আমি বললাম যে ঠিক আছে আমি যাবো, কিন্তু তুমি যে তুমি তো তোমার একটা তালতো বোন আছে, তুমি ওর সাথে অ্যাফেয়ার্স করতে চাইতেছ, তো আমি গেলে পরে একটু মজা করতে পারতাম ওদের সাথে, তুমি বুক করে ফেলতেছ তো আমি যাবো না।
আচ্ছা, এটা কি ফাজলামু ছিল?
ফাজলামু। তো তাৎক্ষণিকভাবে ও পকেট থেকে চিঠিটা বের করে ছিঁড়ে ফেললো, ছিঁড়ে ফেলে বলল যে এই আমি চিঠিগুলি ছিঁড়ে ফেললাম, আমার কোনো ধরনের কোনো ই নেই, তারপর আপনাকে যেতে হবে।
আচ্ছা আচ্ছা,
ওর আমি বললো যে ঠিক আছে যাবো আমি সময় করে এক সময়। তো এর মধ্যে সময় হয় না, হঠাৎ একদিন চলে গেলাম আর কি। আমি এদিকে একটু খুব বোর ফিল করতেছিলাম, একটু ফ্রাস্ট্রেশনে ছিলাম, চলে গেছি। চলে যাওয়ার পরে ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পর ওদের বাড়িতে ওদের খবর দিল যে এরকম ঢাকা থেকে দিউবে আসছে।
আচ্ছা, ওনাদের বাড়ি তখন কোথায় ছিল?
ওনাদের বাড়িটা হচ্ছে আপনার নোয়াখালীতে, একলাশপুরে আর কি।
আচ্ছা আচ্ছা, তারপরে আপনি ঢাকা থেকে নোয়াখালীতে যান?
জি।
আচ্ছা,
ওরা আসলো, আসার পরে ওর সাথে পরিচয় হলো, কথাবার্তা হলো, তো এর আগে আমি একটা চিঠি দিছিলাম আর কি, তো ওর বিয়ে বলছিল যে দিদি আপনি একটা ওর কাছে একটা চিঠি লেখেন।
আপনি কি এর আগে তাকে দেখেছেন?
না না।
তো চিঠিটা লিখেছিলেন কেন?
চিঠি লিখেছিলাম এই জন্যই যে ওর কাছ থেকে শোনার পর, হ্যাঁ মানে মজা করতে গিয়ে আসলে ব্যাপারটা ঘটছে এরকম। তো আমি চিঠি লিখি না, তো প্রতিদিন আড্ডায় আসলে পরে ও দুষ্টমি করতো যে একটা চিঠি লেখেন। তো আমার বাসায় একদিন গেস্ট আসছে, তো আমি আমার এক ফ্রেন্ডের বাসায় রাতে থাকতে গেছি। তো হঠাৎ করে মানে ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে মানে সামনে খাতা কলম ছিল, তো ইনডাইরেক্টলি ভাবে একটা চিঠি লিখে ফেলছি। তো ওই চিঠিটা আমার ফ্রেন্ড পড়ে ও খুব যত্ন সহকারে রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পরে এরপর দিন আড্ডায় বললো যে ব্যাপার ও তো একটা চিঠি লিখছে, রাফ করছে, এখন এটা ফেয়ার করে পাঠিয়ে দিলে হয়। তো এইভাবে ফেয়ার করি না করি না এইভাবে কয়েক মাস পার হয়ে গেছে। তো হঠাৎ একদিন আমার এক ফ্রেন্ডের দিয়ে, ঠিক আছে আমি নিজে ফেয়ার করবো না, কথাগুলি যেহেতু আমার, তুই এটা ফেয়ার কর, ফেয়ার করে পাঠা দে। আমার একটা কনফিউশন ছিল আর ছোটবেলা থেকে আমার একটা ই ছিল যে মেয়েলি কোনো ব্যাপারে আমি হারবো না,
হারবো না।
এই ব্যাপারটা আমার মধ্যে সবসময় কাজ করতো,
কোন ব্যাপারে হারবো না মানে কথাটি পুরোপুরি মর্ম ব্যাপারটি কি ছিল? মেইলি কোন ব্যাপারে হারবো না মানে কি প্রেম করতে গেলে আমি বিফল হয়ে আসবো না,
এরকম একটা মন মানসিকতা আমার ছিল ছোটবেলা থেকে। তো ওদের চাপাচাপিতে ঠিক আছে, যেহেতু কথাগুলি আমি আমারই, তো তুমি ফেয়ার করো, ফেয়ার করে পাঠা দাও। তো ফেয়ার করে ওর কাছে পাঠিয়ে দিয়েছে, চলে গেছে এখানে। তো রিপ্লাই আসে না প্রায় মাসখানেক চলে গেছে। এদিকে আমি টেনশনে যে আমার মনে হয় আমছালা সবই গেল, আমি মনে জীবনে একটা ধরা খেয়ে গেলাম, আমার যে অ্যাম্বিশনটা ছিল আমি মনে হয় এখানে মনে হয় ধরা পড়া দেওয়া। এভাবে পরে হঠাৎ করে মানে ওই যে
নোয়াখালীতে গেলাম,
বিয়ের সাথে নোয়াখালীতে গেলাম, যাওয়ার পরে ওদের সাথে পরিচয় হলো, ওদের বাড়িতেও গেছি। হ্যাঁ, ওদের বাড়িতে যাওয়ার পরে তোর ছোট ভাই একটা আছে আমার এজেরই, তো ওর সাথে ফ্রেন্ডশিপ খুব একটা ক্লোজ না, বাট আপনার খুব ভালো জানাশোনা ছিল। তো আমার একটা ভয় ছিল যে ও হয়তো এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করবে না বা ভেটু দিবে।
আচ্ছা, আমরা কি সে আপনার সে ভালোবাসা মানুষের নাম জানতে পারি?
ওর নাম হচ্ছে জোসনা আর ভালো নাম হচ্ছে সুলতান আক্তার।
সুলতানা, জোসনা,
জি
জোসনা নামে আমরা বলি। তার ব্যাপারটি হচ্ছে এরকম যে আপনি জোসনাকে কখনো দেখেননি?
জি,
মানে এই নোয়াখালীতে যাওয়ার আগে তো কখনো দেখেননি?
না।
আচ্ছা, শুধু তার গল্প শুনতেন?
জি।
কিংবা আপনার সেই বিয়ের কাছে, আপনার বিয়ে না তার বিয়ে?
ওর বিয়ে।
আচ্ছা, দ্যাট মিন্স জোসনার বিয়ে হচ্ছে আপনার বন্ধু?
জি।
তা বন্ধুর কাছ থেকে আপনি গল্প শুনতেন তার বিয়ে সম্পর্কে, এবং পরবর্তীতে আপনার একটা কৌতূহল হয়ে আসে এবং মজা করতে করতে ব্যাপারটি এই চিঠি লেখা পর্যন্ত এবং পরবর্তীতে সেই জোসনার বাড়িতে যাওয়া।
হ্যাঁ।
আচ্ছা, তারপরে?
তো ওখানে যাওয়ার পরে বসে আসছি, অনেকক্ষণ ও আসে না, ওর ছোট ভাই আছে বাড়িতে, তো এর সাথে কথাবার্তা। তো তখন আমার ভিতরে একটাই টেনশন কাজ করছে, আয় হ্যাঁ ওর ভাই যখন আসছে তাহলে পরে তো ওর সাথে আমার দেখা হবে না, কথাবার্তা হবে না, আমার তো মানে সবকিছুই কোনো কিছুই হবে না। পরে এক সময় এক পর্যায়ে আসলো, আসার পরে আমি শুধু এটুকুই বলছিলাম যে দেখো আমার যা কিছু বলার চিঠির মধ্যে লেখা ছিল। এইভাবে বলে চলে আসছি। তো ওই দিন মানে আমাদের সাথে ওদেরও আসার কথা ছিল, তোর মা অথবা ওই ছোট ভাই একটু মাইন্ড করছে বা সন্দেহ করছে, এই জন্য আসতে দেয় নাই। তো যাই হোক, আমরা চলে গেছি। এরপর দিন ওরা পরে যেটা আমি জানতে পারছি আর কি, যে আমাদের সাথে যাইতে দেয় না, দেখে ওরাতে খাওয়া দাওয়া করে নেয়। হ্যাঁ, অনেকেই করছে। পরে এক পর্যায়ে ওর মা এরপর দিন মানে ওর বিয়ের বাড়িতে যাইতে দিছে। যাইতে দেওয়ার পরে ওইখানে পরিচয় হয়েছে, ভালো মতো হলো, কথাবার্তা হলো। তো আমি বললাম যে ঠিক আছে।
আপনার কি জোসনাকে দেখে আপনার ভালো লেগেছিল? কারণ তার আগ পর্যন্ত তো আপনি জোসনাকে দেখেননি।
না।
আচ্ছা, আপনি কি জোসনাকে ভালোবাসতেন চিঠিটা যখন লেখেছিলেন? শুধুই কি মজা ছিল নাকি ওইখানে কোন প্রকার কোন আবেগের আশ্রয় ছিল?
আসলে ওই মুহূর্তে মজাটাই ছিল, কারণ যেহেতু আমি জানি না, দেখি নাই, ঠিক আছে, ওইরকমই ছিল। পরে যখন দেখলাম, জানলাম, কথা হলো, তারপর থেকে আসলে চলে গেছে আর কি। তো ওখানে মানে আমি কথাগুলি একটাই বলছিলাম যে দেখো আমার সবকিছু বলেছিল, এখন বেশি কথা বলার ই নাই, এখন যে তুমি কি বলবা যে তোমার যদি ভাল লাগে তাহলে পর তুমি ইয়েস অর নো যে কোনো একটা বলো, কারণ আমার সব কথাগুলি ওখানে লেখা ছিল। আর তুমি যদি নো বলো, তুমি এটা ভাবো না যে আমার কোনো ক্ষতি হবে, আমি কষ্ট পাবো, আমার সেরকম কিছুই হবে না, তোমাকে আমি সময় দিলাম, তুমি ভেবেছিলে আমাকে বলো।
আচ্ছা, আপনার সেই বন্ধু অর্থাৎ জ্যোৎস্নার যে বিয়ে, উনি তো জ্যোৎস্নাকে পছন্দ করত, বা পরবর্তীতে সে আপনার সামনে চিঠিগুলো ছিঁড়ে ফেলে, তো সেই বিআই অর্থাৎ আপনার সেই বন্ধু কি জ্যোৎস্নাকে পূর্বে কোনো কথা বলে রেখেছিল যে এরকম দীপু দেখতে এরকম, কিংবা এই ব্যাপার স্যাপার আপনার সম্পর্কে কোনো সুপারিশ অথবা আপনার সম্পর্কে কোনো প্রশংসা কোনো কিছু কি জ্যোৎস্নাকে বলে রেখেছিল?
হ্যাঁ,
আচ্ছা,
এটা এটা বলছে এইগুলি আমার সম্বন্ধে অনেক কিছু উপস্থাপন করছে।
আচ্ছা, তার মানে আপনার দুজন দুজনকে না দেখলেও দুজনের ওই এক বন্ধুর মাধ্যমে সবই তথ্য আদান প্রদান,
আদান প্রদানগুলি হ্যাঁ মোটামুটি জানতাম আর কি।
তারপরে
পরে বলো যে ঠিক আছে তুমি কি বলবা, যে কোনো একটা ইয়ে স্বর্ণ যে বলো। পরে অনেকক্ষণ পরে বলো যে আচ্ছা ঠিক আছে, আমি যদি রাজি না হই তাহলে পরে আমি এখানে কেন আসলাম?
আচ্ছা আচ্ছা,
শুধু এই কথাটা বলছি আমি, ঠিক আছে ওকে, তুমি কি বুঝো না? আমি ঠিক আছে আমি সবকিছু বুঝি, তো আমি হাত দিলাম প্রমিস করো। ও হাত দিল প্রমিস করল, আচ্ছা ঠিক আছে
প্রমিস করলেন
যে আমরা একজন একজনকে ভালো ভাবে আমরা
ছেড়ে যাব না,
হ্যাঁ ছেড়ে যাব না।
তখন আপনি কি করেন, কিংবা এই ঘটনাটি কত বছর আগেকার কথা?
এটা 90, তখন আমি স্টুডেন্ট,
90 সালের কথা। আচ্ছা, প্রায় আজকে থেকে 10 বছর আগেকার কথা।
জি,
আর তখন জ্যোৎস্না কি পড়তো?
ও ম্যাট্রিক পরীক্ষা দিবে।
আচ্ছা আচ্ছা, তখন আপনি কি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন?
আমি ডিগ্রিতে,
ডিগ্রিতে পড়ছেন, আর উনি তখন মাধ্যমিক পরীক্ষা দিল। আচ্ছা, যাক, তারপর দুজন দুজনের হাত ছুঁয়ে শপথ গ্রহণ করলেন যে আমরা এই মর্মে শপথ গ্রহণ করিতেছি যে আমরা কেউ কাউকে ছেড়ে চলে যাব না। আচ্ছা, তারপর
প্রবেশ করা বলবো যে ঠিক আছে কোনদিন ভাঙবে না প্রমিস, কোনদিন চলবে না, ঠিক আছে এভাবে। তো আমরা ওইভাবে করে চলে আসলাম। আসার পরে তো প্রতি সপ্তাহে আমাদের, তখন তো এখনকার মতো মোবাইল ফোন ছিল না বা ল্যান্ড ফোনও ছিল খুব রেয়ার, আর ল্যান্ড ফোনে কথা বলার মতো পরিবেশ ছিলই না সত্যি কথা যেটা। তো এভাবে আমাদের প্রতি সপ্তাহে একটা চিঠি আসতো, একটা চিঠি যেত। আমাদের ব্যাপারটা সম্পূর্ণ আমরা আমাদের ফাইভ ইয়ার্স অ্যাফেয়ার্স লাইফে, তো প্রতি সপ্তাহে চিঠি, একটা একটা করে চিঠি, আমি আমার এখান থেকে যাইতো, ওর ওখান থেকে আসতো, এভাবে আমাদের এটা চলত,
সম্পর্ক চলত।
হ্যাঁ, তো ওর সাথে আমি দেখা করার সুযোগ পাইছি পাঁচ বছরে মাত্র দুইবার।
পাঁচ বছরে?
জি, পাঁচ বছরে শুধু দুইবার।
প্রথম দেখা সহ দুবার?
না না,
প্রথম দেখা বাদে দুইবার।
হ্যাঁ, দুইবার।
আচ্ছা আচ্ছা, এত কম কেন?
এত কম আসলে ডিস্টেন্সটা বেশি ছিল, আমি ছিলাম ঢাকা, ওরা থাকতো নোয়াখালী, ডিস্টেন্সটা অনেক। আর ওই ওই সময়ে মানে ইচ্ছে করলেই যাওয়া যেত না, ঠিক আছে। এখন যে সুযোগ সুবিধা ওরকম তো সুযোগ সুবিধা ছিল না, বা ওই সময়ে আমরা স্টুডেন্ট
সাহসটা,
হ্যাঁ সাহসও ছিল না ওরকম, মানে অ্যাবিলিটিও ছিল না সত্যি কথা বলতে যেটা। তো এইভাবেই চলতে থাকে। তো চলতে চলতে এক সময়ে ও একটা চিঠি লেখে লাস্টের দিকে যে এরকম ওর ফ্যামিলি বা ওর ছোট ভাই হয়তো ব্যাপারটা ক্লাচ করতে পারছে, তো তোমার সাথে হয়তো আমার সম্পর্ক আদৌ রাখা সম্ভব হবে কিনা আমি বুঝতেছি না এই মুহূর্তে। তো এই চিঠিটা পাওয়ার পর আমি,
এটা কত বছর পর চিঠিটা আসে, মানে আপনাদের সম্পর্কে কত বছর পর?
প্রায় বছরখানিক পরে।
আচ্ছা আচ্ছা, বছরখানিক পরে।
তো আমি এটাতে নেগেটিভ চিন্তা করে তো আমি আবার একটা চিঠি পাঠালাম যে ঠিক আছে, যদি জেনে যায় বা তোমার তোমার জন্য যদি সম্পর্ক চালানোর সমস্যা হয় তাহলে পরে আমি ঠিক আছে তোমাকে আমি কখনোই ডিস্টার্ব করব না, তুমি তোমার মতো থাকতে পারো। তো এই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এ আমি প্রায় চিঠি লেখা অফ করে দিই। প্রায় এক বছর আমাদের ব্রেক ছিল,
মানে এই একটা চিঠির কারণে একটি বছর আপনাদের ভালোবাসা প্রায়
বন্ধ ছিল।
উনি কি কোন প্রকার চিঠি দেননি এক বছরে যে কি ব্যাপার তোমার কোন চিঠি পাচ্ছি না?
না, ও চিঠি ও দেয় নাই, আমিও দেই নাই। ওর একটাই কথা ছিল যে লাস্ট চিঠিটা যেহেতু আমি দিছি তো পরবর্তী চিঠিটা আমার কাছ থেকে যাবে।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ ও এই অপেক্ষায় ছিল। তো এর মধ্যে আমি আমরা ঢাকা থেকে দেশের বাড়িতে চলে যাই। চলে যাওয়ার পরে ওইখানে প্রায় বছরখানিক ওইখানে আমি একটা ব্যবসা করতাম। তো এর মধ্যে টোটালি ব্রেক। তো আমি এক সময়ে মানে খুব হতাশ হয়ে, তো ওর যতগুলি চিঠি ছিল, ছবি টবি যা ছিল, সব একদিন রাত্রে বের করে আমি আগুনে পুড়ে ফেলি আর কি।
আগুনে পুড়িয়ে দেন?
হ্যাঁ।
কেন?
মানে আমার যে এটা তো আমি কোনোদিনই পাবো না, মানে আমার যে কষ্টটা, আমার যে যন্ত্রণাগুলি, এগুলি মানে আমি ভোলার জন্য, যে আমার ওর কোন স্মৃতি আমার কাছে যেন না থাকে,
স্মৃতিগুলোকে মুছে ফেলতে চাই।
তো এভাবে প্রায় এক বছর ব্রেকের পর হঠাৎ করে মানে আসলে ব্যাপারটা আমি বলবো গড গিফটেডই, যে আমাদের ওইখানে একটা এনজিওর প্রজেক্ট যায় কারিতাসের, তো যাওয়ার পরে ওইখানে যে টিচারগুলি ছিল ওর টিচারগুলির একটার বাড়ি নোয়াখালীতে, ইভেন কি মানে দুলাভাইয়ের বাড়ির ওদিকে, তো ওর সাথে ব্যাপারটা আলাপ করার পরে উনি জানে, জানার পরে বলছে ঠিক আছে, তা আমাদের চিঠিটা লেনদেন হইতো, ওর আরেকটা বিয়ে আছে, মানে আমার বড় সম্বন্ধী যে এর শালা আর কি, ওর নাম ছোটন, ওর ওর ঠিকানাতে আমার চিঠিগুলি যাইতো আর ও ওইখান থেকে ওর চিঠিগুলি কালেকশন করে নিত।
আচ্ছা,
তো এভাবে ওর ঠিকানাটা বললো যদি আপনি ওর ঠিকানাটা আমাকে দেন আমি ওর সাথে কথা বলি যাই, পরে দিলাম, দেওয়ার পরে উনি গেল, যাওয়ার পরে আসলো, এসে বললো যে এই ঘটনা যে আপনি নাকি চিঠি লেখা বন্ধ করে দিচ্ছেন আর আপনার ওয়াইফ জোসনা আর কি, যে ও তো প্রতি সাপ্তাহে যে ছোট মেয়ের কাছে চিঠি খোঁজে, তো আপনাকে বলছে চিঠি লিখতে, পরে এসে বলার পরে আবার মানে কি বলবো, আমি একটা চিঠি লিখলাম।
আচ্ছা, জাস্ট মিনিট, একটা হিসাবে আমার ভুল হয়ে গেছে, এটা 90 সালের ঘটনা।
জি,
আচ্ছা, আমি তখন ভুল করে বলেছিলাম যে 10 বছর আগের কথা,
না
20 বছর আগেকার কথা।
হ্যাঁ
হ্যাঁ, 90 থেকে হচ্ছে 2000 থেকে 2023, আমার আপনার কথা শুনে এখন মাথায় মানে ক্যাচ করছে যে আমি তো ভুল বললাম, কথাটি তো প্রায় 20 বছর আগেকার কথা। আচ্ছা,
তো পরে দিয়ে আমি একটা চিঠি লিখলাম, মানে চিঠিটা এমন ভাবে লিখছি, আমার একটা ধারণা ছিল যে এই চিঠিটা যদি কোনো পাথরের কাছেও পৌঁছানো হয় সে পাথরের চোখ দিয়ে পানি বের হবে, আমার একটা কনফিডেন্স ছিল, একটা আত্মবিশ্বাস ছিল। তো চিঠিটা দিচ্ছি, দেওয়ার পরে চিঠিটা পাইছে, পড়ার পরে রিপ্লাই আসছে, এভাবে আবার চিঠির মাধ্যমে চলতে থাকে। তো চলতে চলতে এক পর্যায়ে ও বলল যে তুমি তাহলে একটু নোয়াখালী আসো, আমি তোমাকে একটু দেখি। পরে আমি সময় করে একবার যাই, যাওয়ার পরে একদিন ডেটিং করি, মানে আমার এক ফ্রেন্ডের বোন ছিল, ভাবি ছিল, ভাবির বাসাতে, তো ভাবির বাসাতে ততক্ষণকার ডেটিং বলতে ওই মানে আমরা আউটডোর ইনডোর বলতে আমরা ওরকম না, সবার সামনে কথা বলতে হতো, ওরকম কোনো সুযোগ সুবিধা আমাদের ছিল না। তো ওইভাবে কথাবার্তা শেষ করে আবার ওই দিনই আমি ঢাকা চলে আসি, তা আসার পরে দিয়ে তো এভাবে চিঠিতে চলতে থাকে, চলতে চলতে
মানে আবার কি আপনারা ভালোবাসা শুরু করেন?
হ্যাঁ হ্যাঁ, আবার আমাদের সম্পর্ক সেই আগের মতোই চলছে। তো প্রতি সপ্তাহে চিঠি লেখা, আর চিঠি লেখার ব্যাপারে মানে আমাদের দুজনের একটা ই ছিল, আর বিশেষ করে আমি আমি মানে চিঠিগুলি এমন ভাবে লিখতাম, আর লাভ আইটেমের প্রতি আমার একটা উইকনেস ছিল, সেটা হচ্ছে যে আমি একটা চিঠি শুধু একটা প্যাডে ইউজ করতাম, আর ভালোবাসার যত আইটেম ছিল, গিফট কার্ড, তারপর স্টিকার, বিভিন্ন ভালোবাসার উপরে যত ধরনেরই ছিল এগুলি আমি কালেকশন করে ওরে আমি প্রেজেন্ট করার চেষ্টা করতাম।
আচ্ছা আচ্ছা,
তো এভাবে চলতে চলতে এক সময় তো লাস্ট আমাদের যে ডেটিংটা হয়, আমি নোয়াখালী যাওয়ার পরে তো ওর সাথে একটা কথাবার্তা সেটিং হয়েছে যে ঠিক আছে, তো আমি আমার ডিগ্রিটা কমপ্লিট করে, তখন মানে ব্রেক আপ, মানে এখানে একটা কথা বলা উচিত যে 92 আমার ফাদার মারা যায়, তো মারা যাওয়ার সময় তখন আমার ডিগ্রি পরীক্ষাটা দেওয়া হয় না।
হ্যাঁ,
দেওয়া হয় না এই এই সময়ে যে এটা ছিল, তো লাস্ট ডেটিংটাতে আমাদের একটা মিউচুয়াল হয়েছিল যে এরকম ও একটা ইন্টার পরীক্ষা দেওয়াতে মানে একটা সাবজেক্টে খারাপ করছিল, তো বলছে যে ঠিক আছে আমি ইন্টারটা আবার দেই আর তুমিও প্রাইভেটটা দাও, হ্যাঁ ডিগ্রিটা কমপ্লিট করে ফেলো, তারপর আমরা যে কোনো একটা চিন্তা ভাবনা করব। আর ফ্যামিলির ব্যাপারটা ছিল, ফ্যামিলি যদি না মানে আমি প্রপোজ করব যে তারা যেন এটা ই করে, আর ইনকেস যদি তারা মানতে রাজি না হয় তাহলে পরে আমার ব্যবস্থা আমি আমি করবো, এটা আমি তোমাকে পরে বলবো।
আচ্ছা
আচ্ছা, এইভাবে বলার পরে চলে আসি, আসার পরে দিয়া তো আমার বলছিল যে আমি হয়তো কিছুদিনের মধ্যে ঢাকা আসতে পারি, তো আসলে পরে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করব। তো এভাবে আমি আমাদের এলাকাতে আমার একটা ভ্যারাইটি স্টোর ছিল, তো এখানে ই করি। তো হঠাৎ করে একদিন আমার ফ্রেন্ড, যে মানে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, যার বাসাও চিনত শান্তিনগরে, তো ঢাকা আসছে, আসার পরে ওর মাধ্যমে ওর সাথে দেখা করছে, দেখা করে বলছে যে এরকম দীপু কোথায় আছে, আপনি একটু দীপুকে নিয়ে আসেন। পর হঠাৎ করে একদিন বিকালবেলা আমার ফ্রেন্ড চলে গেছে, ওরা দেখাতে আমি আকাশে পড়ছি। তো আমার একটা ভিতরে একটা হুচুট খেয়েছে যে ও এই টাইমে ঘটনা কি। তো আমি ঠিক যেটা ভাবছি ঠিক সেটাই। তো যা খুব মজা করতেছে, কেমন আছে সেন তেন, পরে বলে যে ঘটনা কি তুই হঠাৎ করে এই টাইমে, পরে বলে না কয় চল বাসায় চল, দোকান বন্ধ কর বাসায় চল, বাসায় গেলাম। পরে কয় যে সকালবেলা তোর ঢাকা যেতে হবে আমার সাথে, তখন বলে যে ঘটনা কি যায় এই ব্যাপার।
This track was downloaded from fusionbd.com.
তো ঢাকা আসলাম, আসার পরে ওর সাথে দেখা হইলো, কথা হইলো। কথা হওয়ার পরে ওর একটা ভাইগনা ছিল, মানে ওর বয়স প্রায় কাছাকাছি, মানে ওর বড় বোনের বড় ছেলে।
আচ্ছা।
আর ওর আন্টিরে এতটাই লাইক করে যে মানে ওর মার পরে ওর আন্টিরে জানে। তো এইভাবে আসার পরে এরপর দিন আমরা ঢাকাতে ওই কি বলে ওয়াটারফ্রন্ট যেটা ছিল আগে, ওয়াটারফ্রন্টে আমরা সারাদিন ঘুরলাম ওর ভাইগনা সহকারে, প্লাস ওর একটা মামাতো ভাই ছিল, আমার ফ্রেন্ডটা ছিল। তো এইভাবে ঘুরা টুরা দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে কথাবার্তা শেষ করে তো ও বাসা চলে গেছে। তো ওই দিনই মানে আমার আমার গ্রামের বাড়িতে নবাবগঞ্জে চলে যাওয়ার কথা ছিল, বাট রাত হয়ে গেছে, তখন যাওয়ার কোনো ওয়ে ছিল না। তো এইভাবে মানে ওই ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে তো আমি চিন্তা করতেছি যে তাহলে আমি এক কাজ করি, তো রাত্রে আমার বড় বোনের বাসায় চলে যাবো, আমার বড় বোন থাকে ধনিয়াতে।
আচ্ছা আচ্ছা।
তো ও বলতেছে যে এত রাতে ধনিয়াতে যাবি? তো আমি কয়েকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছি যে ভাই ধনিয়া যাবেন নাকি, তখন রাত হয়ে গেছে অনেক, 11:30 বাজে, তো কেউ যেতে রাজি না। পরে ফ্রেন্ডরা অনেক জোরাজোর করতেছে তুই আমার এখানে থাক, তো মানে আল্লাহরই একটা হুকুম আর কি। তো আমি আমার ফ্রেন্ডের এখানে চলে গেলাম, তো রাত্রে থাকলাম অনেক রাত পর্যন্ত ফ্রেন্ড আর আমি কথা বলতেছি। তো আমরা যে ব্যাপারগুলি নিয়ে আলাপ করছি আমি আমার ফ্রেন্ডের সাথে, যে আমরা তো ওরকম সারাদিন ঘুরলাম, তো ওরই আরেকটা বিয়ে ছিল যে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ইমিডিয়েট ছোট, যেটা ওইটা একটু মানে একটু অন্য টাইপের ছিল। তো ও যে কেউ দেখে ফেললো কিনা আমাদের, বা ওর ছোট ভাই কারো চোখে পড়ছে কিনা, তো আমাদের ভিতর এই ভয়টা কাজ করছিল। ঠিক এই ট্রপিক্সটা নিয়ে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম রাতের বেলা, যদি কেউ দেখে থাকে তাহলে পরে তো মনে হয় যে কিছু একটা হইতেছে। তো যেই কথাগুলি বলছি ঠিক সে পরে জানতে পারলাম যে সেই ঘটনাগুলি ঘটছে। তো রাতের বেলা ওই ওর আমার ফ্রেন্ডের ছোট যেটা বিয়ে, ও নাকি দেখে বসে আমাদের বেলি রোডে আইসক্রিম খেতে।
আচ্ছা
ঠিক আছে। ও বাসায় আসছে, আসার পরে ওর ছোট ভাইরে বলছে যে এই ঘটনা, জোসনা দেখলাম দীপুর সাথে বেলি রোডে আইসক্রিম খেতেছে। তো ওর ভাই তো ব্যাপারটা আগে থেকে পছন্দ করতো না। তো ও এক পর্যায়ে ছোট ভাই খুব সেন্টিমেন্ট হইয়া ওরে খাইতে বসছে সবাই, দুলাভাই টুলাভাই আপা সহকারে, আমার ভাগনাটা সহকারে। তো এক পর্যায়ে এতটা ক্রেজি হয়ে গেছে যে মানে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিছে, মানে আমার ওয়াইফকে,
জোসনাকে।
জোসনাকে জি।
তো কারণটা কি ছিল, আপনাকে পছন্দ না করার কারণটা কি ছিল?
আসলে মানে কারণটা আমি কি আমি ঠিক বলতে পারবো না,
যাক আপনাকে পছন্দ করতো না,
পছন্দ
আপনাকে দেখে ফেলেছে। খাবার টেবিলে সিনট্রেটটা এই পর্যায়ে চলে যায় যে সে জোসনাকে
জি
মানে আঘাত পর্যন্ত করে।
আর এখানে একটা কথা বলে রাখা ভালো হচ্ছে যে ওরা সাত বোন দুই ভাই, ও হচ্ছে সবার ছোট, প্রচন্ড আদরের। তো এর মধ্যে যে সে যে কাজটা করছে, তো উনি মানে ব্যাপারটা অন্যভাবে বুঝাইতে পারত বা কিছু, তো হিটটা করাতে মানে ওর মাথা গেছে খারাপ হয়ে, ইভেন কি আমার পাশে যে ভাগিনাটা বসা ছিল যে মানে ওর মায়ের পরে ওর আন্টিকে জানে, ও এতটা ক্রেজি হয়ে গেছে ওর মামা যে এই সেন্সটা তার ভিতরে ছিল না, সে এতটা উত্তেজিত হয়ে বলছে যে তোমাকে আমি এই চারতলা থেকে তোমাকে আমি এভাবে ফেলে দিব, তুমি কার গায়ে হাত দিছ?
আপন মামাকে বলে ফেলেছে।
তো এভাবে আর কি ব্যাপারটা। তো পরে রাতে ঘুমায় রয়েছে সবাই, তো সারা রাত ঘুমায় না, কান্নাকাটি করছে। তো হঠাৎ করে মানে ভোর রাতের দিকে আজান দিতেছে, এর মধ্যে দেখেছে সবাই নাক ডেকে ঘুমাইতেছে। তো হঠাৎ করে ওর মাথায় মানে আগে কোনো সিদ্ধান্ত নেই, পরে আমি যেটা জানছি আর কি, তো বলে যে আমার লাইফে যে স্পটটা পড়ে গেছে, আমি তো ওদের সাথে যে ব্যাপারটা হয়েছে এটা তো আমি কোনোদিনই মুখ দেখাতে পারবো না, অতএব এই মুহূর্তে আমার একটা সিদ্ধান্ত নেওয়াটাই বেটার। তো ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে সে সিদ্ধান্ত নিয়ে যে কাপড়ে ছিল ওইভাবে সে বাসা থেকে নিচে শুধু তার পার্সটা নিয়ে চলে আসছে।
প্রায় ভোরবেলা
একবারে ভোরবেলা, তো কপাল এমনই ভালো ছিল যে নিচের গেটটা খোলা ছিল।
আচ্ছা,
হ্যাঁ, আর কেউ হয়তো মর্নিং ওয়াকে বের হয় সকালবেলা
অথবা নামাজ পড়তে,
হ্যাঁ নামাজ পড়তে গেছে, এই ধরনের গেটটা খোলা ছিল। তো গেট থেকে বের হয়ে একটু সামনে আসছে, দেখে যে এক বুড়া লোক রিক্সা নিয়ে বসে আছে। তো ওর দুলাভাইয়ের বাসা থেকে আর আমার ফ্রেন্ডের বাসার ডিস্টেন্স খুবই কম, তো রিক্সাটা নিয়ে ফ্রেন্ডের বাসা চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ কলিং বেলের আওয়াজ, তো আমার ভিতরে একটা সন্দেহ এসেছে, এই টাইমে কলিং বেলের আওয়াজ
এত ভোর,
হ্যাঁ এত ভোরবেলায়। ঠিক আমার মনে যে জিনিসটা ই হয়েছে ঠিক সেটাই। আমার ফ্রেন্ড উঠে দরজা খুলে দিল, খুলে দেওয়ার পরে ও ঢুকলো, তো মেইনলি পায়ের আওয়াজটা আমার কানে যেতে আমি তো যা বুঝার বুঝে ফেলছি। ঢুকছে, ও কিন্তু জানতো না যে আমি আমার ফ্রেন্ডের ওখানে আছি।
আচ্ছা আচ্ছা, উনি তো জানে যে আপনি চলে গেছেন।
আমি চলে গেছি, আমি কোথায় গেছি মানে ওরে ওর মাধ্যমে আমাকে ট্রেস করবে বা আমি কোথায় আছি আমাকে খুঁজে বের করবে।
বাট আসামি যে ওইখানে,
হ্যাঁ আমি যে ওইখানে ছিলাম ও জানাই না, মানে আমি ডাইনিং স্পেসে ওদের একটা খাট ছিল, আমি আর ওর চাচাতো ভাই শুয়ে আছি আর আমার ফ্রেন্ডরা ছিল রুমে। তো ও যখন ঢুকছে, ঢুকার পরে আমি কিন্তু মশারির ভিতরে ওর পিছনে, তো আমি তাকায় দেখেছি ও, আমি মশার থেকে বের হলাম। তো ফ্রেন্ড বললো যে এই ঘটনা, পরে দেখেছি ওর মুখ টুক সব ফুলা, চোখ টোক সব লাল। পরে আমার শুধু একটাই বলছে যে চলো, আমি বললাম যে কোথায় যাব, এত কথা বলার দরকার নাই, কোথায় যাবো আমি জানি না, চলো। তো আমি সাথে সাথে প্যান্টটা পরে ওইভাবেই নিচে নামলাম, না ওই রিক্সা আবার ছাড়ে নাই। তো চাচামিকে নিয়ে ফকিরাপুর মোড় থেকে একটা স্কুটার নিয়ে একবারে সোজা সোয়ারিঘাট, সোয়ারিঘাট যে নৌকা দিয়ে পার হয়ে আমাদের বাস ছাড়ে জিঞ্জিরা থেকে। পরে ওইখানে বাসে উঠলাম, ওঠার পরে বাস ছাড়তে দেরি হবে, তো আমি চিন্তা করতেছি যে আমাদের যত শর্ট টাইম পালাইতে হবে। তো একটা স্কুটার ঠিক করতে গেছি, স্কুটারের সাথে বাসের হেল্পার লেগে গেছে, হ্যাঁ যে মানে আমাদের প্যাসেঞ্জার তোরা নিয়ে যেতে সোস। তো এইভাবে যাক মেনে নিলাম, এক সময় গাড়ি ছাড়লো, আমরা বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে ওই দিন মানে আমাদের বাড়িতে ওই আমার ফুয়াতো ভাই,
আপনি কি জ্যোৎস্নাকে নিয়ে আপনাদের বাড়িতে চলে যান?
হ্যাঁ, একবার সরাসরি চলে যায়। তো এখানে আমাদের ফুপু টুপুর এদের একটা দাওয়াত ছিল এর আগের দিন, তো আমার মা একটা আজ করতে পারছে যে ও তো ঢাকায় গেছে, হয়তো কিছু একটা হইতে পারে। ঠিক মানে
আপনার বাসা থেকে কি কেউ কিছু জানতেন আগের থেকে?
হ্যাঁ, আমার অ্যাফেয়ার্সটা আমার ফাদার মাদার আমার ফ্যামিলিতে সবাই জানতো। আর ওর দুলাভের বাসায় ও যখন বেড়াইতে আসছে তখন দেখছে, তো দেখার পরে মোটামুটি মানে আমার ফ্যামিলি থেকে এই ব্যাপারে কোনো ধরনের কোনো ছিল না। আমার ফাদারটা ছিল মানে খুবই ফ্র্যাঙ্ক ছিল আমার সাথে বিশেষ করে, আর আমার মা সবাই মোটামুটি, আমি একটু মানে আমার ফ্যামিলি একটু রাগি ছিলাম, যার ফলে মানে আমাকে খুব এরা খুব কনভিন্স করতো আর কি, তো আমার সাথে খুব একটা ই করতো না, বাড়াবাড়ি করতো না। তো যাই হোক, আর ওই আমার চিঠি লেখার ব্যাপারে, চিঠি পোস্ট করার ব্যাপারে আমার ফাদার আমার কাছে যথেষ্ট হেল্প করতো এইটাই যে দেখা গেছে যে আমি রাত জেগে মশারির ভিতরে বসে বসে চিঠি লিখছি। তো বলতো যে ঠিক আছে বাবা, তুই এত অনেক রাত হয়ে গেছে, এখন রাখ, সকালবেলা লেখিস, রাত জাগার দরকার নেই, শরীর খারাপ করবে।
আচ্ছা আচ্ছা,
আর আবার সকালবেলা চিঠিটা লিখে কমপ্লিট করে আবার অফিস, আর আমাদের কোয়ার্টার কাছাকাছি ছিল, তো সকালবেলা এর অফিসে গেলে পরেই বুঝতো যে ঘটনা কি কেন আসছিস, বুঝে বাবা কিছু টাকা লাগবে, বাবা চিঠি পোস্ট করবি, এত কথা বলি না তো তোমার
বাবার সন্তানের ভেতরে বন্ধুর মতো সম্পর্ক।
জি রাইট, দ্যাট।
আচ্ছা যাক, আমরা ছিলাম ওই জায়গায় যে আপনি সবার বাসাতে নিয়ে যান।
হ্যাঁ, পরে দেয়া বাড়িতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে দেয়া, তো আমার মা আমার ফুপুরা যে থিংগুলি করছিল সেটাই, এরাও চিন্তা করছিল যে দেখো হয়তো নিয়ে চলে আসে কিনা। তো আমরা গেলাম, যাওয়ার পরে হ্যাঁ ঠিকই ওইভাবে, তো করার পরে ও গুসু টুসু করলো, করার পরে তখন সবাই চিন্তা করতেছে যে আমাদের কোর্ট হচ্ছে ঢাকা, ঠিক আছে, আমরা যেহেতু ঢাকা থেকে পালাই গেছি ওইখানে, তো ঢাকা আসাটা আমার জন্য রিস্কি, তো ওই মুহূর্তে কি করা যায়, কোর্টের অ্যাফিডেভিটটা তো মাস্ট, কারণ একটা পরবর্তীটা একটা ভেজাল হলে পরে যেন মুভ করা যায়। তো আমাদের এলাকার বন্ধু বান্ধবরা বললো যে ঠিক আছে, তো আমরা ফরিদপুর চলে যাই, ফরিদপুরে আমার পরিচিত লোকজন আছে, ঠিক আছে আমি ফরিদপুর থেকে অ্যাফিডেভিট করে দিব। তো আমরা
মানে বিয়েটা
পরে ঠিক ঘন্টাখানেক পরে আমরা ওইখান থেকে ফরিদপুর মানে আমাদের ওইখান থেকে টলারে পদ্মা নদী যেটা ওটা পার হয়ে ফরিদপুর যেতে হয়। তো মানে পদ্মা নদী আমি জীবনে কোনোদিন দেখিও নাই, পারও হই নাই, আর টলারে উঠি নাই, আর ও তো এটা কল্পনা করতে পারে না, নোয়াখালীর লোকজন তো মানে নদী টলার এগুলি চিন্তা করতে পারে না, ওদের ওদিকে এগুলো নাই। তো মানে আমাদের ব্যাপারটা ছিল যে তখন আমাদের ভিতরে ভয় কি জিনিস, এই জিনিসগুলো
মানে জিনিসগুলো কাজ
ছিল না। পরে টলার তো মানে এরকম ঢেউ এর পর ঢেউ কি অবস্থা, তো আল্লাহ করতে করতে তো চলে যায়। ওই দিন আমার এক ফ্রেন্ডের রিলেটিভের বাসায় ছিলাম, পরদিন সকালবেলা কোর্টে অ্যাফিডেভিট করে আবার চলে আসি। আসার পরে দেয়া শুনলাম যে এরকম আমরা ঠিক চলে যাওয়ার পরই ওর দুলাভাই ওর ছোট ভাই প্লাস ওর ভাইগনাটা ওর আসছিল কেমনে কেমনে ওই আমার ফ্রেন্ডের কাছ থেকে লোকেশন নিয়ে, আর ওই ফ্রেন্ডে এমন ভাবে টর্চার করছে, খুব চার্জ করছে, মানে খুব রাগ বিহেভ করছে যেটা মানে চিন্তা করার মতো না। তো অতটা ঘাবড়ায় নাই, শুধুমাত্র আমার দিকে তাকায়, আমাদের দিকে তাকায়, তো সবকিছু মেনে নিচ্ছে। তোর কাছ থেকে লোকেশনটা নিয়ে গেছে, যাওয়ার পরে এখন আমার মারে বলতেছে যে এরকম ওর আসছিল কিনা। তো আমার মা সর মাইন্ডে বলছে যে হ্যাঁ আসছিল, তো ওর কোথায় আছে, তো বলছে যে কোথায় গেছে আমার বলে যায় নাই। তো আমার মা যেটা বলছে পর বলে টলে ঠিক আছে আপনি, আমার মারা বলতেছে দুলাভাই ঠিক আছে খালাম্মা যা হর হয়ে গেছে জ্যোৎস্না কর, জ্যোৎস্নার একটু আমাদের কাছে সামনে আসতে বলেন, আমরা সাথে কয়েকটা কথা বলে চলে যাব। পরে আমরা তো ছিলাম না, আমার মা বলতেছে সে বিশ্বাস করতেই রাজি না। তো এক পর্যায়ে মানে ওই যাওয়ার পরে গোসল করে যে কাপড় চেঞ্জ করছে, আমার ভাবি একটা শাড়ি দিছিল, শাড়ি পরছে, তো ওর পরনের কাপড়টা বাইরে ঝুলানো ছিল, তো দেখে মনে করছে যে ও আছে এখানে। হ্যাঁ, ওদের বুঝাই টুঝাই দিচ্ছে, ওরা চলে আসছে। আসার পরে আমরা ফরিদপুর থেকে আসার পরে ওই দিনও আসছে, ঠিক মানে এরাও চলে গেছে, ঠিক আমরাও ইন করছি। তো এভাবে প্রায় আমাদের এলাকায় আমরা এক বছরের মতো ছিলাম। তো
আপনাদের বিয়েটা হয় কবে?
বিয়েটা হয় আপনার
ফরিদপুর যাওয়ার পর, তো
ফরিদপুর যাওয়ার পরে এটা হচ্ছে আপনার 95 জুনের 27 তারিখে এই মাসেই। হ্যাঁ, তো এইভাবে অ্যাফিডেভিট পরে বাসায় কাজী দিয়ে হুজুর দিয়ে বাকিটা কমপ্লিট করা হয়। তো এইভাবে আমরা এক বছরের মতো ছিলাম ওইখানে। থাকার পরে আমার ব্যবসাটা ওইখানে ফ্লপ করে, তো এক পর্যায়ে যে আমি যে দোকানের লাস্টের যে জিনিসপত্রগুলি ছিল এগুলি আমি টোটাল প্রায় 25,000 টাকার মতো সেল করে টাকাটা আমার মার হাতে তুলে দিয়ে মানে আমি আমার কাপড় চোপড় যা ছিল মানে আমার সশরীরে আমি বাসা থেকে ওরে নিয়ে বেরিয়ে চলে যাই।
মানে কি ব্যবসার লসের কারণে?
হ্যাঁ, ব্যবসার লসের কারণে, কারণ এখানে ব্যবসা তো লস খেয়েছে, তার মধ্যে এখানে এইভাবে বিয়ে, এই যে এই সমস্ত ব্যাপারগুলি। আর
মানে আপনি কি বলতে চাচ্ছেন এটা যে কোনো কিছু তো আসলে পরিকল্পনা ভাবে করা হয়নি, পরিকল্পিতভাবে কোনো কিছু না ঘটার কারণে সব দিক থেকে হয়তো কোনো না কোনো প্রেশারের কারণে গুছি উঠতে পারছিলেন না কোনো কিছু, মানে সবকিছুতে আপনার বাধ্য হতে হচ্ছে, কিন্তু সেই বাধ্যটা হয়তো মন থেকে হতে হচ্ছে না, প্রকৃতির কারণে কিংবা জ্যোৎস্নাকে সেফ রাখার কারণে কিংবা ভালো রাখার কারণে হয়তো আপনাকে বাধ্য হতে হচ্ছে।
এখানে আরেকটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে এভাবে প্রায় ছয় সাত মাস পরেই মানে এটাও মানে আল্লাহর একটা হুকুম আর কি, ওর দাদি জীবিত ছিল, উনি প্রায় মৃত্যু সজ্জনের ক্যান্সার ছিল, তো হঠাৎ করে উনি আমার শ্বশুর শাশুড়িকে বলছে যে এরকম যা হওয়ার হয়ে গেছে, আমি তো হয়তো আর কদিন বাঁচবো আমি জানি না, তো যেটা হয়েছে তুই আমি মরার আগে ওদের একটু নিয়ে আমি একটু ওদের দেখে যাই। তো এই সুবাদেই আমার বড় সম্বন্ধীকে আমার শ্বশুর শাশুড়ি পাঠায় আমাদের এখানে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো ওনারা আসে, উনি আসে একা, তো আসার পরে উনি বলে যে এই ঘটনা, ওদের তো এরকম আব্বাম্মা নিয়ে যেতে বসে, আমার দাদি মৃত্যু সজ্জায় ওদের একটু দেখতে চেয়েছে। তো আমাদের ভিতরে কনফিউশন যে যাবো, এটা একটা কি কোনো প্ল্যান কিনা, আমরা মানে ব্যাপারটা মানতেই রাজি না, বুঝতেই রাজি না, সবাই ভয়ে। তো এক পর্যায়ে জ্যোৎস্না বলতেছে যে অসুবিধা নেই, আমি আমার ফ্যামিলি সম্বন্ধে জানি, সবকিছু জানি, তুমি চলো, আমি আছি, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, এখানে আমারে কেউ কিছু করবে এত বড় সাহস কারো নাই, কারণ এখানে তুমি আমাকে নিয়ে আসো না, আমি তোমাকে নিয়ে আসছি, আমি তোমাকে বিয়ে করছি, ঠিক আছে, এখানে তোমার তো ওরকম ভয় পাওয়ার কোনো কথা না, যা করার আমি করছি। পদে যাক ওর কথার উপরে আশ্বস্ত হয়ে যাওয়া, তো যাওয়ার পরে ফার্স্ট টাইম আমরা ওদের বাড়িতে যাই না, তো ওর যে বড় বোন আছে নোয়াখালীর মেইন টাউনে মাস দিতে, তো ওনার ওইখানে যাই উঠি, তো উনি আসলে ব্যাপারটা আস্তে আস্তে সলভ করে করার পরে এরপরে আমরা বাড়িতে যাই। যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি সবার সাথে পরিচয়, তো আমার শাশুড়ি অনেকদিন পর্যন্ত ওর উপরে এতটাই রাগে ছিল যে ওর সালাম পর্যন্ত আমার আম্মা গ্রহণ করত না। হ্যাঁ, ওর সালাম করতে গেলে পাশ সরায় ফেলত। এভাবে চলতে চলতে একটা পর্যায়ে আস্তে আস্তে ওর বড় বোন আস্তে আস্তে কনভিন্স করতে করতে মোটামুটি সবার সাথে আস্তে আস্তে সামান্য সামান্য ই হয়। তো এরপরে দিয়া আবার আমরা বাড়িতে চলে আসি, চলে আসার পর ব্যবসা ফ্লুপ করার পরে বাড়ি থেকে বের হয়ে চলে যাই, একবারে ঢাকা চলে আসি। আসার পরে ওর বোনের বাসায় ছিলাম, থাকার পরে নোয়াখালীতে ওদের বাড়িতে চলে যাই। তো যাওয়ার পরে এইভাবে আমি বাড়িতে আর যাই না। তো এভাবে থাকতে থাকতে এখন কয়েকদিন ওদের বাড়িতে থাকা যায়। তো ও বলে যে তুমি কিছু একটা একটা ন্যূনতম একটা চাকরি ম্যানেজ করো, একটা কিছু একটা করার চেষ্টা করো, আমার আমার কথা তোমার চিন্তা করতে হবে না, আমার খাওয়া পড়া বা কাপড় চোপড় হাবি যাবি এগুলো তোমার চিন্তা করার দরকার নেই। আমি যেন কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারি যে সে একটা চাকরি করো অমুক জায়গায় আসে। তো এইভাবেই তো আমিও কয়েকদিন পর পর ঢাকায় এসে হার্ড টু হার্ড ট্রাই করি, ডোর টু ডোর ট্রাই করি যে কিছু একটা চাকরি হোক, যে কোনো কিছু, কোথাও কোনো ধরনের কোনো ই হয় না। আর এমনই একটা ব্যাপার হয়েছে যে আমরা ঢাকা থেকে চলে যাওয়ার পরে মোটামুটি আমার যে ফ্রেন্ড সার্কেল যেগুলো ছিল এদের সাথে অনেকটা ডিসকানেক্ট হয়ে যায়। হ্যাঁ, যে কে কোথায় আছে, যাক আমি যাদের যাদের খুঁজে পাইছি এদের সাথে চেষ্টা করছি যোগাযোগ করার, তো এদের কাছে তেমন একটা রেসপন্স আমি পাইনি। এটাই যে আমি এমন একটা ক্রাইসিসে তখন ছিলাম যে আমি জন্মাইছি ঢাকা শহরে, আমরা চার ভাই বোন, ইভেন কি আমার ফাদারও সেই অনেক বছর যাবত ঢাকাতে চাকরি করে, তো এই ঢাকা শহর আমাকে চিনে না। আর এক সময়ে আমরা যখন ঢাকাতে ছিলাম তখন আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন সব এমন কোন ফ্রেন্ড সার্কেল নেই যে আমার বাসায় একবেলা খায় নাই থাকে নাই। আর আমির দীপু এখন মানে একবেলা খাওয়া তো দূরের কথা, মানে যে রাত কাটানোর মতো এরকম কোন কারো বাসায় আমি খুঁজে পাইনি। দেখা গেছে যে আমি রাতের বারোটা একটার সময় আমি রাস্তার কাছে হাঁটতেছি।
তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে অভাব আর নিজের যখন কিছু না থাকে তখন কেউই কারোর সাথে থাকে না?
থাকে না এই জিনিসটা, মানে আমি আমার আমার জীবনে আমি জিনিসটা পাইছি। তো আমি দেখা গেছে যে রাতের তখন বারোটা একটা বাজে আমি রাস্তার কাছে হাঁটছি আর চিন্তা করছি যে রাতটা কোথায় কাটাবো। তো এভাবে বিভিন্ন বন্ধু বান্ধবের বাসায় নক করতে করতে দেখা গেছে একজনের কাছে গিয়েছে, ওর বাসায় গেস্ট আছে, ওইখান থেকে নিরাশ হয়ে আবার ফিরে আসছে আরেক জায়গায়। তো এইভাবে ঘুরতে ঘুরতে একবার চিন্তা করি যে কমলাপুর স্টেশনে যে শুয়ে থাকবো না কি করব। তো এইভাবে ঘুরতে ঘুরতে দেখা গেছে যে এক জায়গায় এক ব্যবস্থা হয়ে গেছে, রাতটা কাটাইছি। এরপরের দিন আবার সকালবেলা বিভিন্ন জায়গায় ধর্ণা দিতাম যে কিছু একটা করা যায় কিনা। এভাবে অনেকদিন ট্রাই করতে 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 হঠাৎ আমার এক ফ্রেন্ডের এক ফ্রেন্ড, যার সাথে আমার পরিচয় ছিল না পূর্বে কখনোই, তো ওই ফ্রেন্ড ওরে আমার ব্যাপারটা শোনার পরে ওকে বলল যে দোস্ত এই ঘটনা, যেভাবে হোক এনি হাও ওরে একটু কিছু করার চেষ্টা কর। তো মানে আল্লাহর একটা হুকুম আর কি। তো ওই ফ্রেন্ডটা আমার একটা চাকরি ম্যানেজ করে দিল, একটা কনস্ট্রাকশন ফার্মে ছিল। তো ওর একটা প্রজেক্ট ছিল নোয়াখালীতে, উপকূলীয় এলাকায়।
আচ্ছা,
নোয়াখালীতে এটা
মানে এখানেও ভাগ্যক্রমে নোয়াখালীতে
এখানেও একটা ভাগ্য একটা ফেভার করছে, মানে একটা পর্যায়ের পরে দিয়ে। তো ওইখানে প্রজেক্টে আমি চলে গেলাম, ওইখানে আমি এক বছর চাকরি করছি। ওইটা এমনই একটা উপকূলীয় এলাকা যেখানে মানে সভ্যতার আলো ওই সময় পুরোপুরি পৌঁছায় নাই। ওই পরিবেশে অনেক কষ্ট করে মুখ টুক ই করে আমি ওইখানে প্রায় এক বছর কাটাইছি।
আচ্ছা, আমাদের যদি একটু কষ্টের বর্ণনা দিতেন যে আপনার কিরকম দিনগুলো গেছে, তাহলে হয়তো বন্ধুরা যারা শুনছেন তারা হয়তো বুঝতে পারত যে কি ধরনের কষ্টগুলো আপনার জীবনের উপর দিয়ে গেছে।
হ্যাঁ, এই তো এই কষ্টগুলি যে মানে এখানে চাকরি করার পরে দিয়ে আমি ঢাকাতে চলে আসি, যে ওইখানে মানে প্রজেক্ট শেষ হওয়ার পরে ঢাকাতে চলে আসি। আসার পরে তো চিন্তা করতেছি যে কি করব, ঢাকা যে কোথায় থাকবো। হ্যাঁ, তো আমার ঢাকা একটা নেক্সট প্রজেক্ট ঢাকাতে হওয়ার কথা ছিল, তো আমি ভাবছি যে তাহলে ওই নেক্সট প্রজেক্টে ঢাকাতে জয়েন করবো। তো ওইভাবে আমার ফাদারের একটা জায়গা কিনা ছিল মাতোয়েলে, তো ওই জায়গাটাতেই আমি যে ওই চাকরির যে কিছু টাকা টোকা সঞ্চয় ছিল, তো ওইটা দিয়ে আমি একটা টিন শেড একটা রুম করি। তো রুমটা করতে করতে মানে নিচু জায়গা ছিল, তো বর্ষা চলে আসছে, পানি চতুর্দিকে পানি, আর পাশ দিয়ে রাস্তাটাও করা ছিল না। তো ওই অবস্থায় আমি বাড়িটা সম্পূর্ণ রুমটা কমপ্লিট করতে পারি নাই, প্লাস্টার করা হয় নাই, জানলার গ্লাস লাগানো হয় নাই, আর রুমটাতে ঢুকতে হইতো প্রায় এই পাশেও প্রায় 2 ফিট, আর রুমটার নিচেও প্রায় 2 ফিট, কোন মাটি টাটি ফিলিং হয় না, এইভাবে পা দিয়ে ঢুকতে দিত। মানে মোট কথা যে ওইখানে একটা গরু, যে গরু রাখার যে জায়গাগুলি, গরু রাখার যে ঘরগুলি, মানে গরু রাখার উপযুক্ত না। আর ওর মতো মেয়ে যে কতটা স্যাক্রিফাইস করছে, সে কতটা ই করছে ওইখানে, মানে কি বলবো, ওর জায়গায় যদি আমি একটা কি বলবো, একটা ভিক্ষুকের মেয়েকেও যদি আমি ওইখানে থাকতে বলতাম, সেও রাজি হতো না, বাট ও রাজি হয়েছে। তো আমরা ওইখানে ছিলাম, 1 বছর ছিলাম ওইখানে, ঠিক। তো থাকার পরে যখন বর্ষার সিজনটা চেঞ্জ হয়, তখন আবার কিছু টাকা টাকা ম্যানেজ করে বাকি ফ্লোর ট্লোর ফিলিং করে ই করি এইভাবে। তো ওই একটা রুমে পার্টিশন দিয়ে একপাশে ওইখানে ও একা কিভাবে থাকবে, আমরা কিভাবে থাকবো। তো আমার মা আরে নিয়ে আসি, তো আমার মা একপাশে থাকতো, আমরা একপাশে থাকতাম, মাঝখান দিয়ে পার্টিশন দেওয়া ছিল।
This track was downloaded from fusionbd.com.
এবার থাকার পরে নেক্সট প্রজেক্টে জয়েন করার কথা, এর মধ্যে প্রজেক্ট আজকে হয় কালকে হয়, হঠাৎ করে মানে এই যে মানে কষ্টের ব্যাপারগুলি, এখানে মানে এত ডিটেলস আমি কষ্টের ব্যাপারগুলি বলতে হয়নি, অনেক সময়ের ব্যাপার। তো একটা পর্যায়ে দিয়ে ওর ভাই হঠাৎ করে মানে এখানেও মানে ভাগ্যের একটাই, ওর ছোট ভাই যেটা মানে সে আমার কি বলবো বিষের মতো জানতো, তো হঠাৎ করে একদিন বলতেছে যে এই ঘটনা তুমি এখন কি করতেছো। বললাম যেরকম আমার ঢাকা নেক্সট প্রজেক্টে জয়েন করার কথা, পরে আমার সম্বন্ধে ডলার ব্যবসা করতো, পরে হঠাৎ করে বলতেছে যে তুমি এক কাজ করো, তুমি আমাদের সাথে ব্যবসা দেখো। তো আমি ওনাদের সাথে ব্যবসা দেখতে শুরু করলাম। তো করতে করতে এভাবে দেখা গেছে যে প্রতিদিনই ই করতেছে। তো উনি দেখা গেছে যে দিনে 50,000 টাকা কামাইছে, উনি ছিল, ওনার একটা ফ্রেন্ড ছিল আর আমি, আমরা তিনজনের একটা গ্রুপ। তো এইভাবে সবকিছু প্রসেসিং করতাম, কাজকর্ম সব আমি আর ওর ফ্রেন্ড, আর উনি বস। এভাবে কাজ করতে করতে দেখা গেছে যে উনি 50,000 কামাচ্ছে। তো দিন শেষে দেখা গেছে যে আমার 200 দরকার দিত। এইভাবে চলতে 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 এইভাবে, আর প্রতিদিন দুপুরে লাঞ্চ করার জন্য 50 টাকা দিত। তো আমি এই 50 টাকা খরচ করতাম না, আমি 50 টাকা খাইতাম না। আমি দেখা গেছে যে দুপুরবেলা 2 টাকাতে একটা সিঙ্গারা কিনে আমি বাকি টাকাটা পকেটে রেখে দিতাম। তো এভাবে চলতো আর কি, চলতে চলতে। তো উনি এতটাই ই ছিল এই ব্যাপারগুলিতে, সে যদি একটু চিন্তা করতো যে দীপুরে যদি আমি 500 টাকা দিই, এ টাকাটা আমার বোন খাবে, তার ভিতরে এই সেন্সটা কাজ করতো না, কখনোই না। দেখা গেছে যে এরকম করতে করতে এক পর্যায়ে যেদিন 1 লাখ টাকা ইনকাম হতো, সেদিন হয়তো ম্যাক্সিমাম 500 এই টাইপে ধরা দিত। তো এইভাবে আমি মেনে নিতাম, কখনোই আমি মুখ খুলতাম না, কিচ্ছু বলতাম না। এইভাবে ই করতে করতে এক সময়ে লাইন গার্ডগুলি আমি যখন জেনে গেছি, আমি যখন জ্যাক পেয়ে গেছি, তখন আমি নিজে পার্সোনালি কিছু কাজ করার সুযোগ পেয়েছি প্রায় সপ্তাহখানিক। এর মধ্যেই মানে আমাদের লাইনটা একটু ডিফারেন্ট ছিল, ট্রাভেল আর চেক যেটা ওই টাইপের, তো ব্যবসাটা বন্ধ হয়ে যায়। তো আমি আমার জ্যাকে মাত্র 1 সপ্তাহের মতো সময় পেয়েছিলাম। তো 1 সপ্তাহের মধ্যে আমি কাজ করে প্রায় 4-5 লাখ টাকা আমি ক্যাশ করছিলাম।
4-5 লাখ টাকা,
হ্যাঁ, ক্যাশ করার পরে এই টাকাটা আমার ব্যাংকে ছিল, প্লাস যে আমার বাড়িতে আমি কাজে লাগাইছি টুকিটাকি, মানে আমার সংসারে যা লাগে এগুলি সব আস্তে আস্তে, মানে আমি যখন ওই বাসা ইন করি তখন মানে আমার কি বলবো ওই ছিঁড়া গাথা, আমার শাশুড়ির দেওয়া পরিত্যক্ত কিছু জিনিসপত্র টুকিটাকি যত সামান্য এগুলি নিয়ে আমরা ইন করি এখানে, আর দুইটা চৌকি কিনা। তো এইভাবে থাকার পরে তখন ব্যবসা করার পরে আমি আস্তে আস্তে আমার ফ্যামিলির ফার্নিচার যতগুলি প্রয়োজন আর কি এগুলি আস্তে আস্তে করি। করার পরে তখন আমি চিন্তা করি যে এই ব্যবসাটা আবার ওপেন হবে, এভাবে স্টপ হয়ে যায়। তো আমি প্রায় 1 বছরের মতো এই ক্যাশ টাকাগুলি ব্যাংক থেকে তুলছি আর খাইছি, যে এরকম। তখন ওই মুহূর্তে কোনো ব্যবসার চিন্তা ভাবনা করিনি, কারণ ওইটা একটা কাঁচা টাকা ছিল, ওই নেশাটা আমি ছাড়তে পারিনি। তো এভাবে চলতে চলতে এক পর্যায়ে প্রায় আমার কাছে একটা ব্যালেন্স ছিল মাত্র 1 লাখ টাকা, আর এই টাকাটা ওর দুলাবের ফ্যাক্টরিতে ইনভেস্ট করা ছিল, তো এখান থেকে 2,000 টাকার মতো দিত। এভাবে করতে করতে ওর এখানে আরেকটা ইয়ে আছে, সেটা আমি বাদ দিয়ে গেছি। তো একটা পর্যায়ে আমার চাকরিটা হওয়ার আগে দিয়ে ওর যে বড় বোন, একটা ব্রেড ফ্যাক্টরি আছে, তো ওর দুলাভের ফ্যাক্টরিতে চাকরি নেয়। হ্যাঁ, একটা ব্রেড ফ্যাক্টরিতে চাকরি নেয়, ওর 2000 টাকা স্যালারি দিত। সে মানে তার শালিককে চাকরি দিছে, বাট সে আমাকে চাকরি দেয় নাই। ঠিক আছে, এভাবে চাকরি করার পর আমরা নোয়াখালীতে একটা রুম ভাড়া নিয়ে থাকতাম, ওইখানে প্রায় এক বছরের মতো আমরা একটা রুম নিয়ে ভাড়া ছিলাম। তো ও এই যে ওর 2000 টাকা স্যালারি পাইতো, এটা দিয়ে ভাড়া খাওয়া দাওয়া সবকিছু আমাদের করতে হতো।
মানে কিভাবে থাকতেন, মানে 2000 টাকা আমি জানতে চাচ্ছি যে বাসা ভাড়া দেওয়া, খাওয়া থাকা চলাফেরা সম্ভবটা কিভাবে?
এটা খুবই কষ্ট ছিল, মানে এটা বর্ণনা কিভাবে করব, এটা আসলে গেলে বর্ণনা করার মতো কিছু না, যেভাবে হোক আমাদের ওইভাবে চলতে হইত। তো এর মধ্যে ওর বড় বোন লুকায়া চুরি করে যে যতটা পারত হেল্প করার চেষ্টা করত, যেটা অন্য কেউ জানত না, দুলাভাই জানত না। তো এইভাবে চলার পরে তারপরে তো আমরা চাকরিটা হওয়ার পর ওদের বাড়িতে চলে যায়। তো এর মধ্যে আরেকটা ঘটনা হয়েছে যে মানে তখন আমার ওয়াইফ কনসেপ্ট করে প্রেগনেন্ট হয়। তো হওয়ার পরে প্রাথমিক অবস্থায় যে আমার কাছে কিছু টাকা টোকা ছিল, এগুলি দিয়ে প্রাথমিক যে আপনার কি বলে ট্রিটমেন্ট, যে চেক আপ গুলি এগুলি করা হয়েছে। করার পরে এক পর্যায়ে যখন নোয়াখালী চলে যায় আমি চাকরিতে, তখন ওই সময়টাতে ওদের বাড়িতে ছিল, আর ওদের বাড়ি থেকে মেইন টাউনের ডিস্টেন্স প্রায় 3-4 কিলোমিটার, আর যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, কাঁচা রাস্তা। হ্যাঁ, আর বৃষ্টি হলে পরে পানি টানি জমত। এইভাবে আসলে ভাগ্যর একটা বিড়ম্বনা এখানে আমার সবচেয়ে, আমার কি বলবো, আমার জীবনের সবচেয়ে বড় জিনিস আমি হারাই ফেলছি। মানে আমার ওয়াইফ যখন ডেলিভারি হবে, তো এর মধ্যে আমি হঠাৎ করে আমি প্রজেক্ট থেকে ওদের বাড়িতে আসি, আসার পরে দিয়ে ও যখন ই হয় কোন পেইন উঠে না, বা ডেট প্রায় একদিন না দুই দিন চলে গেছে। তো এই অবস্থাতে ওদের বাড়িতে থাকা অবস্থাতে তো ওই যে ওর দুলাভাই একটা আছে আর কি, গ্রাম্য ডাক্তার, তো উনি ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়ে পেইন উঠানোর চেষ্টা করছে। তো করার পরে নর্মাল ডেলিভারি হয় না, সারা রাত এই মানে আল্লাহ বিল্লাহ করতে 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 যাক এক পর্যায়ে আমি ভাইবে নিয়েছি যে ও মারাই যাবে। আমি তখন মানে আমার যে সন্তান হবে সেই আনন্দটা আমি হারাই ফেলছি, সেই জিনিসটা আমার ভিতর কাজ করে নেই। তো আমার একটাই ই ছিল যে ও বেঁচে থাক, আমি সন্তান পরে পাব। তো এক সময় যাই হোক ডেলিভারি নর্মাল হয়েছে, মানে ওর জীবনের উপর দিয়ে, ও যে বেঁচে থাকার কথা ছিল না, যাকে একবার হয়েছে, কিন্তু আমার বাচ্চাটা পেটেই মারা গেছে। আর এটার কারণটা ছিল যে আমার কি বলবো অভাব, বা আমার ওই মুহূর্তে ডাক্তারের কাছে নিয়ে যে টাইম টু টাইম, এই অ্যাবিলিটিটা আমার ওই মুহূর্তে ছিল না, আমি জিনিসগুলো করতে পারিনি, আর এই জিনিসটার কারণে আমি আমার সন্তানটাকে হারাইছি। যাই হোক, এভাবে আসার পর এভাবে আমরা থাকতে থাকি। এর মধ্যে আরো অনেক অনেক ঘটনা গেছে, যেগুলি মানে আসলে মানুষের জীবনে সব ঘটনা সব সময় কারোর সাথে শেয়ার করা যায় না, বলাও যায় না, কারণ ওই সময় ওই মন মানসিকতা ধৈর্য কারো থাকেও না। তো এগুলি আমার জীবনের ঘটনাগুলি শুধুমাত্র আমি ভুক্তভোগী, আমি জানি। এইভাবে দেখা গেছে যে আমার কেউ আমার আত্মীয় স্বজন সবাই আমার আর চোখে দেখত, ওদের ফ্যামিলি সবাই অন্যভাবে দেখত, আমাদের একটু অন্য দৃষ্টিতে দেখত। তো দেখা গেছে যে আমি এদের সামনাসামনি হতাম না, আমার ওর যে বড় দুলাভাই, তো আপা ব্যাপারগুলি সাপোর্ট করত সবসময়। তো দেখা গেছে যে দুলাভে বাসা ঢুকছে, আমি আরেক দরজাটা পালাই যেতাম, মুখোমুখি কখনো হইতাম না। এই যে এই সমস্ত ব্যাপারগুলি, ইভেন কি আমার যে আপন বড় বোন, সেও ব্যাপারটাই করে, সেও দেখা গেছে যে এই ব্যাপারগুলি, এক সময় সে মাঝে মধ্যে আমার বড় বোনের বাসায় যা থাকতাম রাত্রেবেলা বা দু একদিন ই করার জন্য, দেখা গেছে যে এক পর্যায়ে এই সমস্ত ব্যাপারগুলি চিন্তা করে একদিন আমার বোনও আমার ওর বাসা থেকে বের করে দিচ্ছে রাত্রেবেলা, কোন ওরকম কোন রিজন ছাড়াই, যে কি যে তুই আমার এই মুহূর্তে বাসা থেকে বেরোছিস, আমি কখনো আসবি না। রাতের বেলা আমি বাসা থেকে বেরোলাম, তো হাঁটতেছি কোথায় যাব কি করব, তো এক ফ্রেন্ডের বাসায় গেলাম, রাতে থাকলাম, তো এইভাবে থেকে ডেকে আবার এইভাবে, মানে এইখান থেকে হুচুট খাই ওইখানে যাই এইভাবে, মানে কি বলবো, খাস বাংলা যেটা বলে আর কি, লাত্তি উষ্টা, এখান থেকে লাত্তি খাই ওইখানে যাই, ওইখান থেকে লাত্তি খাই এখানে আসি, এইভাবে চলতে থাকে। তো চলতে চলতে এক পর্যায়ে লাস্টের দিকে আমার যে ১,০০,০০০ টাকা
ডিপোজিট ছিল,
এটা এটা আয়না খাওয়ার পরে এই ওইখান থেকে খরচ করতে করতে প্রায় লাস্ট,
মানে আপনার তো ৪,০০,০০০ টাকা ছিল, সেখান থেকে কিছু কাছে পরিবার সাজাতে, সংসার সাজাতে।
হ্যাঁ হ্যাঁ, আসলে আমি আমি যে আমার যে সঞ্চয়টা ছিল এই সঞ্চয়ের টাকাটা আমি প্রপার ইউটিলাইজ করছি, যেটা মানে আমি একটা টাকাও নষ্ট করি নি। নষ্ট করার প্রশ্নটা না, কারণ এই টাকাগুলি আমার, কারণ আমি আমার ফ্যামিলি থেকে বেরোইছি শূন্য হাতে, আমি আমার একটা ফ্যামিলির সুতো আমি আমি নিয়ে বের হইনি। ইভেন
এই যে আপনি ফ্যামিলির কিছু নেননি, এটা কি আপনার জেদ ছিল নাকি ফ্যামিলি থেকে আপনাকে সাপোর্ট করেনি?
না, এটা আমার আমার একটা জিদ ছিল, কারণ বিয়ের পরে যখন ব্যবসাটা ফ্লপ করি, বা আমরা আমরা দুই ভাই, আমার ইমিডিয়েট বড় একটা আছে, ও বেকার, আমিও বেকার ছিলাম, তো এভাবে আমার মার একটা বিতৃষ্ণা ছিল যে ওদের দিয়ে কিছু হবে না, তো এই এইভাবে এই আসল ব্যাপারটা আমার ভিতরে জিদ কাজ করছে, ঠিক আছে দেখি আমি কিছু করতে পারি কিনা, তো এই ওইভাবে বের হওয়া আর কি একবারে শূন্য হতে। তো আমি এখনো পর্যন্ত আমার ফ্যামিলি একটা সুতা আমার আমার বাসাতে নেই, আমি এটা ইউজ করি না, কখনোই করব না বাকি জীবনও। তো মানে সবার দোয়া একটা, আল্লাহর একটা অশেষ রহমত আছে আমার উপরে, যে যত হুচুটে আমি খাইছি পাশাপাশি আল্লাহ একটা রাস্তা পাশাপাশি রাখছে যে তুমি এইখান দিয়ে যাও। তো আমি ওইখান দিয়ে যে প্রত্যেকটা ব্যাপারে মানে হুচুট খাওয়ার পরে আমার সার্থকতা আসছে, আমি সাকসেস হয়েছি প্রতিটা, আমি ব্যর্থ না, আমি প্রতিটা সেক্টরে আমি সাকসেস, বাট এর মধ্যে যে কষ্টটা পাবার যে এটা আল্লাহ যে এটা লেখা ছিল ওগুলি পার হওয়ার পরে আমি সাকসেস। হ্যাঁ, সরাসরি না, প্রত্যেকটা ব্যাপারে।
আমরা শুনতে চাই ওই ঘটনাটা, তারপরে ১,০০,০০০ টাকা
পরে দিয়ে ওইটা ওইখান থেকে খরচ করতে করতে আমার লাস্ট ব্যালেন্স ছিল ৫০,০০০। তখন আমার মাথা মাথা খারাপ হয়ে গেছে যে আমার তো দেওয়ালে পেট পিট ঠেকে যেতেছে, আমি এখন কি করব, এই এই ব্যবসার অপেক্ষা থাকলে তো আমার লাইফ চলবে না। এর মধ্যে আমি যে শান্তিনগরে যে আমার দোকানটা, এই দোকানটা আমার এক ফ্রেন্ডের বাড়িতেই, তো এই দোকানটা আমার এক ফ্রেন্ড করত, তো এই ফ্রেন্ডে বললাম যে এই ঘটনা, মানে দোকানটা আমার নেওয়ার কথা ছিল, বাট আমি তখন মানে ওই কাঁচা টাকার স্বপ্ন দেখে আমি তখন নিব কি নিব না এইভাবে একটা, পরে আমার ফ্রেন্ড নিয়ে নেয়। তো এক পর্যায়ে ওই ফ্রেন্ডের সাথে কথা বলে যে দোস্ত এই ঘটনা আমি তো কি করব, ওই ফ্রেন্ডের সাথে আমার খুব ভালো রিলেশন ছিল, ফ্যামিলিগত রিলেশন ছিল, তো ও মানে যেহেতু দোকানে ডিড করা ছিল না, পরে ও মানে আমার দিকে তাকায় ওই ফ্রেন্ডের সাথে, মানে মোটামুটি একটা চোখ পল্টি দিয়ে ওরে উঠায় দেয় আর কি, যেরকম দোকানটা ছেড়ে দে, দোকান আমি নিজে করব, তো দোকানটা নিয়ে আমাকে দিয়ে দেয়। তো আমি দোকানটা স্টার্ট করি মাত্র ৪০,০০০, ঠিক আছে, এটাতে স্টার্ট করতে 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 এখন বর্তমানে আমার দোকানের ব্যালেন্স কত আছে আমি নিজেও জানি না, কারণ এটা আমি কখনোই কাউন্ট করি না, ঠিক আছে, এখন মোটামুটি অনেক বড় দোকান আছে, মোটামুটি ব্যবসা ভালোই চলে, ভালোই আছে,
ওই সেই ৪০,০০০ টাকার
এটা থেকেই এটা থেকেই এই পর্যন্ত আসছে। তো মাঝখানে ওর বড় বোন সামথিং হেল্প করছিল, আর আম্মা ওই বাড়ি করার সময় কিছু হেল্প করছিল, তো এইভাবে। তো ওর বড় বোন এখনো যে কোনো ক্রাইসিসে পড়লে পরে হেল্প করে। আসলে সত্যি কথা বলতে আমার এটা বলতেই হয় যে মানে কি বলবো, আমার মায়ের পরে মানে আমার জীবনের শ্রেষ্ঠ মহিলা উনি, আর পুরুষের ক্ষেত্রে বলতে হলে পরে আমার আমার জীবনে শ্রেষ্ঠ পুরুষ আমার বাবা। এভাবে তো সবার দোয়ায় আল্লাহর একটা অশেষ রহমতের কারণে আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। আমার আমার একটা ছেলে, ওর বয়স ৯ বছর, ও ক্লাস ৪-এ পড়ে, আর আমার একটা মেয়ে, ও এই ২২ তারিখে ১ বছর হবে ওর।
আচ্ছা আচ্ছা, এই জুনের ২২ তারিখে?
জি,
আর জুনের ২৭ তারিখে
আমার বিবাহ। এভাবে মোটামুটি আছি, ভালো ভালোই আছি। তো আমার যে ব্যবসা ভালো মতোই চলে, শান্তিনগরে, হ্যাঁ শান্তিনগরে একটা অ্যাপার্টমেন্টে থাকি, ওটা প্রায় মান্থলি 18,500 মতো ভাড়া পে করি আমি, তো সব মিলে আসি, ভালোই আছি।
আচ্ছা, এই যে আপনি আপনার ভাড়ার প্রসঙ্গে একটা কথা বলি শুধু, একদিন যে মানুষটির পকেটে 18,500 টাকা পর্যন্ত ছিল না, যে মানুষটি কমলাপুরে ঘুমাবে নাকি কোনো বন্ধুর বাসাতে যে ঘুমাবে, কোথায় ঘুমাবো যে মানুষটি চিন্তা করতে পারেনি, কিংবা যে মানুষটি দুপুরবেলাতে 50 টাকা যখন লাঞ্চের জন্য পেত সেখানে তখন সে 2 টাকাতে সিঙ্গারা খেত, 48 টাকা জমিয়ে রাখত যে আমার সংসার আমার স্ত্রীকে নিয়ে হয়তো আমি ভালো থাকতে পারবো, কিংবা এই টাকাটা নিয়ে হয়তো আমি এবং আমার জ্যোৎস্না ভালো থাকতে পারবে, সেই মানুষটি আজ 18,500 টাকাতে বাসা ভাড়া দিচ্ছে। এই যে এতটুক উন্নতি কিংবা এই যে ধৈর্যের কারণে আজ আপনার যে সফলতা, এর পেছনে জ্যোৎস্নার কোন কোন ক্ষেত্রে অবদান?
ওর ভূমিকাটাই পুরাটাই ওর ভূমিকা। আমি আমি আসলে এখানে কিছুই না, আমি একটা উসিলা মাত্র, সম্পূর্ণ ব্যাপারটা ওরই ছিল, ওর যে
সাধারণত আপনি যে ধরনের কথাবার্তাগুলো বলছেন এবং যে ধরনের কষ্টের কথাবার্তাগুলো বলছেন, আমি কাউকে ছোট করব না কিংবা কাউকে আমি মানে হিট করে কথা বলবো না, এই ধরনের সিচুয়েশনে কিন্তু সুখটা খুব কমই থাকে এবং সহধর্মিনীর কাছ থেকে সাপোর্টটা খুব কমই পাওয়া যায়। এই ক্ষেত্রে সহধর্মিনীকে দোষ দিও লাভ নেই, কারণ প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় যে তার স্বামীর কাছ থেকে সে ওই পরিমাণ সাপোর্ট কিংবা একটি স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যতটুকু দায়িত্ব রাখা উচিত সে ততটুকু করবে, এবং এর প্রত্যেকটি স্ত্রীর এটা যদি চেয়ে থাকে আমার মনে হয় যে এটা মন্দ কিছু না, এটা তার ন্যায্য অধিকার। বাট আপনি মনে হয় সেই সময় ততটুকু তাকে দিতে পারেননি, বাট দিতে না পারার কারণে পরও যে জ্যোৎস্নার এতটুকু সাপোর্ট, মানে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
না, ওই ওই সময়ে তো ওগুলি তো আমি কিছুই করতে পারিনি, আর ওই অ্যাবিলিটি আমার ছিল না, কিন্তু এই এর জন্য ওর বিন্দুমাত্র মন খারাপ আমি কখনোই দেখি নাই, বরং ওর একটাই সাপোর্ট ছিল যে তুমি কিছু একটা করো, আমার আমার দিকে তাকা দেবো না, আমি আমার ব্যবস্থা হবেই, কারণ আমি আস্তে আস্তে সবার সাথে কম্প্রোমাইজ হতেছে আমি।
আচ্ছা, এটার কারণ কি দিবু ভাই? এটা ছিল যে জাস্ট প্রশ্ন করা যে যখন আপনাদের বিয়েটা হয় ওই মুহূর্তে আপনি তো আসলে প্রিপেয়ার ছিলেন না, আপনি তো প্রিপারেশন ছিল
না, না না
হঠাৎ করে জ্যোৎস্নার ওই রাস্তা ফ্যামিলির সাথে এবং সেই আপনাকে বলে যে আমরা বিয়ে করবো মানে আমাকে নিয়ে যাও কিংবা, তো এই কারণে উনি সবসময় এটা চিন্তা করতো যে না, যেহেতু আমার কারণে দীপু বাধ্য হয়েছে কিংবা দীপু এখন বিয়ে করেছে, তো আমার উচিত না দীপুকে যে কোনো বিপদে পড়লে তাকে ছোট করা কিংবা তাকে প্রেশার দেওয়া যে আমার এইটা দাও ওইটা দাও, কারণ সিচুয়েশনটা তো আমি ক্রিয়েট করেছি, কিংবা আমার কারণে হয়তো সিচুয়েশনটা আরো পরে হতো সেটা আগে হয়ে গেছে, এই কারণে কি জ্যোৎস্না এই ধরনের মেন্টালিটি হতে পারে?
আসলে এই এই ব্যাপারটা আমি আদৌ জানি না, তবে আমার একটা কনফিডেন্স আছে ওর প্রতি, আমার একটা আত্মবিশ্বাস আছে যে সে আমাকে প্রচন্ড লাইক করে, লাইক করত, এখনো করে, ভবিষ্যতেও করবে, তারপর আমার প্রতি প্রচন্ড বিশ্বাস।
আপনাদের বিয়ে হচ্ছে 2000 কত সালে?
95
এন্ড 2010, তারপর আপনার প্রায় 15 বছর। 15 বছর আপনাদের ঝগড়া কতবার হয়েছে?
আসলে আমাদের মধ্যে ঝগড়াটা হয় খুব ছোটখাটো ব্যাপার নিয়ে, যেগুলি মানে
সংসার জীবনে আনন্দের ঝগড়া যেগুলোকে বলা হয়,
হ্যাঁ কি বলবো, ওরকম মানে মেজর কোন ব্যাপার নিয়ে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয় না, দেখা গেছে ছোটখাটো কোন ব্যাপার নিয়ে আসলে আমাদের ভিতরে অভিমানটা কাজ করে বেশি, আমি আমি ওর প্রতি বেশি অভিমান দেখায়, ও আমার প্রতি বেশি অভিমান দেখায়, এই এই সমস্ত কারণে ব্যাপারগুলি হয়। আর যখনই মন খারাপ হয় তখন আমিও অপেক্ষায় থাকি যে ও আমার সাথে কম্প্রোমাইজ করুক, আর ও অপেক্ষায় থাকে যে আমি ওর সাথে কম্প্রোমাইজ করি, তো এই এইভাবে চলতে চলতে দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইম ওই কম্প্রোমাইজ করে।
আচ্ছা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মানুষ তো বলে যে বয়স বাড়লেও ভালোবাসা কখনো মরে যায় না, ভালোবাসা সারা জীবন সজীব থাকে, তো বিষয়টা হচ্ছে আপনার প্রথম ভালোবাসা শুরু হয়েছিল 90 সালে, সেই ফাজলামো করতে করতে বন্ধুর কাছে গল্প যে এরকম আমার এক আত্মীয় আছে তার সাথে তুই প্রেম করবি কিনা দেখো, এরকম এরকম তো ফাজলামো ছিল, সেই ফাজলামো থেকে মানে ফাজলামো করে চিঠি লেখা, সেই চিঠি থেকে তার পরবর্তীতে ফাজলামো করে নোয়াখালীতে চলে যাওয়া, এবং তারপরে যখন দেখে মনোনয়ন এই জ্যোৎস্নায় তো আমার ঘরকে আলোকিত করতে পারে, তারপরে সেই যে শপথ করা, দুই হাত ছুঁয়ে যে শপথ করেছিলেন দুজন যে আমরা কেউ কখনো কাউকে ছেড়ে যাব না, এই বিগত 20 বছরে ভালোবাসার সেই আপনি এবং ভালোবাসার সেই জ্যোৎস্না এখন বর্তমান সিচুয়েশন কি, মানে কোন প্রকার পরিবর্তন হয়েছে নাকি শুধু বয়সটাই বেড়ে গেছে, ভালোবাসা কোন অংশে কারো কমেনি, এখনো কি আপনার জ্যোৎস্নার ভাবি বলি ভাবির প্রতি এখনো কি আপনার ততটাই আবেগ ততটাই ভালোবাসা কাজ করে নাকি বয়সের কারণে আস্তে 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 কমে যাচ্ছে?
না, আসলে ওর প্রতি ভালোবাসাটা যেরকম ছিল ঠিক সেরকমই আছে, তো এখন বয়স বাড়ার সাথে সাথে যে আমার যে বাচ্চাগুলি আছে, তো এই ভালোবাসাগুলি এখন বাচ্চার প্রতি যে ভালোবাসাটা, এটা তো ওদের ওদের দিতেই হবে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে এখন যে ওর প্রতি আমার ভালোবাসাটা যে ব্যাপারগুলি, এগুলি আমি সরাসরি আগের মতো প্রকাশ করতে পারি না। ও না আমি ও না, যেহেতু এখানে সময়ের ব্যাপার আছে, বাচ্চা কাচ্চা মেনটেন করে, ঠিক আছে, যে আগের যে ইমোশনাল যে ইগুলি ছিল, অ্যাটিচিউডগুলি ছিল, এগুলি আমরা এখন প্রকাশ করতে পারি না, এই সে ব্যাপারটা। কিন্তু ভালোবাসার জায়গায় ভালোবাসা ঠিকই আছে, সবকিছু ঠিকই আছে।
আপনি এখনো জোসনাকে ততটুকু ভালোবাসেন?
জি।
আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে আপনার শুরুটা হয়েছিল খেলার ছলে বা জেদ বসতে এরকম কিছু, তা এখন কি মনে হয় যে ওটা যদি আমি না করতাম তাহলে হয়তো আমি ভালোবাসা মানুষটিকে পেতাম না, বা কি ধরনের ফিলিংসটা এখন হয়?
না সেটা তো ঠিকই, ওটা তো পেতামই না আসলে,
ঠিক ছিল ওই খেলাটা, আমার ঠিক ছিল জেদ বসে না করতাম হয়তো এরকম কোন ব্যাপার।
হ্যাঁ খেলাটা ঠিক ছিল আসলে, মানে আমি বিশ্বাস করি যে বিয়ের ব্যাপারগুলি এগুলি আসলে আল্লাহর তরফ থেকে লিখা থাকে, আর নালে পরে ও থাকে নোয়াখালী, আমি ঢাকাতে, আমি ওকে দেখিনি, ও আমাকে দেখে নাই, এই যে যে ব্যাপারটা ঘটলো এটা আমি বলবো যে সম্পূর্ণ অলৌকিক, আমরা কেউ কিছুই জানতাম না, এটা হচ্ছে কিভাবে হয়ে গেছে আমরা নিজেরাও জানি না, আর এতটা এভাবে হবে মানে কি বলবো, ব্যাপারগুলি একবার আমার কাছে টোটালি গড গিফটেড, এ ব্যাপার মানে আমার কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহই নেই।
আচ্ছা এখন কি আপনার শ্বশুর শাশুড়ির সাথে কিংবা শ্বশুর শাশুড়ি পরিবারের সাথে আপনার সম্পর্কটা
এখন? হ্যাঁ এটা হচ্ছে যে আমার শ্বশুর উনি মারা গেছে, উনি এখন নাই, জীবিত নাই। আমার শ্বশুর বাড়ির ম্যাক্সিমাম লোকগুলি, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি, ওর বড় বোন টোন, এরা কিন্তু খুবই ধর্মবিরু ফ্যামিলি।
আচ্ছা
প্রত্যেকটা ফ্যামিলি এরা খুব ধর্মবিরু, এরা নামাজ কালাম আল্লাহ বিল্লাহ এগুলি ছাড়া কিছু বোঝে না। আমার শ্বশুর ছিল, উনি ছিলেন চিটাগাং পোর্টের কাস্টম ইন্সপেক্টর, তো ওনারা মানে এই এই টাইপের ছিল। আর এখনো এখন যে ব্যাপারগুলি, আর এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা আমার ভাইরা বা আমি ছাড়া ছয়টা, ঠিক আছে, মোটামুটি সবাই এস্টাবলিশড, সবাই কোটিপতি, তো এদের কাছে কিন্তু আমি কিছুই না।
আপনার ভাইদের কাছে না, ভাইরা
ভাইরাদের কাছে,
ভাইরাদের কাছে,
বোনদের কাছে, এদের তুলনায় আমি কিন্তু কিছুই না। তারপর আল্লাহর একটা অশেষ রহমত, আমার যে ছোট্ট আয়ের যে অংশটা, এইটা দিয়ে যে আমি এদের এই যে এরা যে এত বড় বড়, এদের সাথে যে সামাজিকতা মেনটেন করে চলতে পারে, এটা আল্লাহর একটা অশেষ দান, অশেষ রহমত। আমি কিন্তু যে কোনো প্রোগ্রাম, যে কোনো সবকিছু আমি কিন্তু শেয়ার করি, সবকিছু আমি ই করি। আর এখন কারো প্রতি, আমাদের প্রতি কারো কোনো ওরকম কোনো বিরূপ ধারণা নাই, আর মোটামুটি সবার কাছে অ্যাকসেপ্টেবল। আর ঢাকাতে আসলে পরে যে কেউ বেড়াতে আসুক যাক, আমার বাসাতে আসে, ঠিক আছে, এখানে অনেক আত্মীয় স্বজন অনেকে থাকে। কিন্তু আমার
তার মানে শ্বশুর শাশুড়ি পরিবারের সাথে এখন আমরা মোটামুটি বেশ ভালো সম্পর্ক,
ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক বলতে খুবই ভালো সম্পর্ক।
আচ্ছা আপনার বাবা মার মানে আপনার যে জেদটা ছিল সেই জেদের কারণটা কি ছিল? আপনি যেটা বলেছেন যে মায়ের কথা, যে মা একবার বলেছিল যে আমার এই ছেলে পেলেকে দেখেছি হবে না, এরা আমার মনের আশা পূরণ করতে পারবে না, তা না হলে কিন্তু ওই মুহূর্তে আপনি এক কাপড়ে বের হয়ে আসার কথা না। এবং আপনি একটি কথা বলেছিলেন কথা বলার মাঝে যে আমি আমার ফ্যামিলি থেকে একটি সুতো নিইনি এবং নেব না।
This track was downloaded from fusionbd.com.
এটা কি আপনার ফ্যামিলির উপর আপনার কি জেদ, মানে কিছু কি মন খারাপ আপনার পরিবারের উপর যে আমার বিপদে তারা আসেনি কিংবা করতে পারতো তারা করেনি, এই ধরনের কি কিছু জেদ থেকে আজ এই কথাটি বলছেন?
সেটাই মানে মানে কি বলবো, এখানে মানে আমার এরা মানে আমার যে ওই সময়টায়, ওই সময়টা মানে
আপনার বোন, আপনার বড় ভাই,
আমার আমার ছোট একটা বোন ছিল তখন, ওর বিয়ে হয় নাই, ও ছিল, আমরা দুই ভাই বোন, দুই ভাই দুই বোন, সবার বড় বোন আমার ইমিডিয়েট বড় একটা ভাই, আমি আর আমার ছোট একটা বোন, আমার বোনটার বিয়ে হয় নাই। তো এই সময় আসলে আমার মার আমার প্রতি একটা খারাপ, আমাদের প্রতি একটা খারাপ ই হওয়ার কারণ ছিল যে মানে পেনশনের যে টাকা ছিল আমার ফাদারের, এই টাকাটা আমরা ব্যবসায় ইউজ করছিলাম, তো ওই ব্যবসাটা ফ্লপ করছি। তো ওইখানে মানে আমার মা খুবই হতাশ হয়ে গেছিল, আর হতাশ হওয়াটাই স্বাভাবিক। আর এই সমস্ত কারণে আসলে আমারও নিজের প্রতি নিজের একটা ঘৃণা,
নিজের প্রতি
নিজের প্রতি একটা নিজের একটা ঘৃণা ছিল, এখনো আছে। তো ওই কারণে এরা আমার ভুল বুঝতো, অন্যভাবে দেখতো। আমার মা আমার ছোট বোন চিন্তা করতো যে আমি খুব ভালো আছি, আমার ওয়াইফকে নিয়ে আমি খুব সুখে আছি। হ্যাঁ, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। আমি যে এভাবে ডোর টু ডোর না খায়া রাস্তায় হাঁটি করি, এই ব্যাপারগুলি আমার ফ্যামিলি কখনোই জানতো না, আমি কখনোই বলতাম না।
জানতে চায়নি
না, তারও জানতেও চায় নাই আসলে, আর জানার মতো কমিউনিকেশন ওরকম ছিল না। আর আমি তো মানে একটা জিদ করে বেরোছি যে আমি ওখানে যাবো না, কখনোই যাবো না। আমি সত্যি কথা বলতে আমি এই বিগত 15 বছর যাইও নাই।
আপনি কি এখন পর্যন্ত আপনার?
না, যাইনি। এই মধ্যে এর মধ্যে শুধু একবার গেছি, আমার ছোট বোনটার যখন বিয়ে ঠিক হয় তখন বিয়েতে যায়, বিয়েটা কমপ্লিট করে দিয়ে আসছি। আসার পরে আজও পর্যন্ত আমি ওখানে যাইনি। আমার একটা প্রমিস ছিল যে আমি আসলে আমার এলাকাটা আমি খুব হেট করি, আর হেট করি এই জন্যই যে আমাদের এলাকার লোকজনগুলির মনুষ্য তো প্রচন্ড নোংরা, আর আমরা ছোটবেলা থেকে জন্মেছি ঢাকাতে, ওই পরিবেশটা আসলে আমি অ্যাডজাস্ট করতে পারি না যে ব্যাপারগুলি। এই কারণে মানে আমার এলাকার প্রতি আমার খুব বিরূপ ধারণা, আমি ভাল লাগে না আমার কাছে। এই সবকিছু মিলে যে মানে আর ওই মুহূর্তে মানে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য একটা ছিল যে আমরা এখান থেকে কোয়ার্টার ছাড়ার পরে, আমার ফাদার মারা যাওয়ার পরে, তখন আমার ফাদারের চিন্তা ভাবনা ছিল যে মানে ওনার বাকি জীবনটা ওনার দেশের বাড়িতে কাটাবে আর আমরা ঢাকাতে যা করি। তো ভাগ্যের নির্ম পরিভাষ যে বাড়িতে ঘরটা কমপ্লিট করার পরে ঘরগুলি কাজকর্ম আমি দেখাশোনা করছিলাম, তো এর মধ্যে আব্বা এলপিআর ছিল ঢাকাতে কোয়ার্টারে ছিল, এর মধ্যে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে তো লিভার সিলোসিস হয়েছিল ওনার, তো মারা যায়। তো এমনই দুর্ভাগ্য যে মানে দেশের বাড়িতে ঘরটা কমপ্লিট করার পর এক রাত ঘুমানোর মতো সৌভাগ্য আমার বাবার হয় নাই।
আপনার বড় ভাই কি তখন আপনাকে সাহায্য করতে পারতেন যখন আপনি এই ধরনের কষ্টে ছিলেন?
না, ও বেকার ছিল, ওর ওই ধরনের কোন অ্যাবিলিটি ছিল না।
এখন কি আপনি আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক আগের মতো ভালো করতে চাইছেন না?
আসলে এখন এখন বলতে মানে আমার মা নাই, আমার মাও মারা গেছে, আমার মাও মারা গেছে প্রায় কি বলবো 8-10 বছরের মতো।
আপনার মা কি আপনার সুদিনটা দেখতে পেরেছে? আমার ছেলে এখন অনেক ভালো আছে মোটামুটি, সে এখন ঢাকাতে একটি ফ্ল্যাট নিয়ে থাকার মতো।
না না, এটা জানতো না। তো আমি যখন ঢাকাতে আমাদের আমাদের বাড়িটাতে জায়গাটাতে যখন আমি রুম করে ঘর করি তখন আমার মা ছিল। তো আস্তে আস্তে যখন সবকিছু ফার্নিচার টার্নিচার এগুলি সংসারে যা লাগে সব এগুলি করতে থাকে, তখন আমার মা একটু অন্যরকম হয়েছে যে আমার প্রতি,
মানে শুরুটা তিনি দেখে গিয়েছেন।
হ্যাঁ, দেখে গেছে মোটামুটি। তখন সে খুব প্রাউড ফিল করতো যে না একটা বড়।
আপনার সেই বোন যে বোন রাত্রিবেলাতে আপনাকে বলে দিয়েছিল যে দীপুতি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যায়, সেই বোন
আসলে কি বলবো, আল্লাহ তুমি মাফ করো আমাকে, যে সে একটা পর্যায়ে আমার বোনও খুব ভালো পর্যায়ে ছিল, ভালো পর্যায়ে ছিল এই বলতে, আর আমার বোনের দুইটা দুইটা ছেলে, একটা ছেলে একটা মেয়ে, আর এই ছেলে মেয়ে দুইটা আমরাই মানুষ করে দিছি। মানে একটা বয়স পর্যন্ত প্রায় 6-7 বছর পর্যন্ত আমরাই পাইলা দিছি, ঠিক আছে। আর আমার ফাদার আমাদের যতটা না লাইক করত, তার নাতনি নাতনির জন্য সে পুরা উন্মাদ ছিল। এই এই অবস্থাতে তো আমার বোনটা একটা পর্যায়ে মোটামুটি ভালো পরিস্থিতি যাওয়ার পরে মানে সে কি বলবো, মানুষে মানুষ মনে করতো না, আমরা যে আমি যে তার আপন ছোট ভাই, মানে এই এই সেন্সটা তাদের ভিতরে কাজ করতো না। হঠাৎ করে মানে কি একটা কি বলবো, মানে এখানে কি আসলে আমার বলার কোনো ভাষাও নাই। তো এক পর্যায়ে তো লাস্টের দিকে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আমি যখন বাড়িটা কাজ হাত নন কমপ্লিট অবস্থায়, কিছু টাকা আমি ওর কাছে রাখছিলাম যে এই টাকাটা তোমার কাছে থাক, যখন ওয়েদারটা চেঞ্জ হবে তখন আমি বাকি টাকাটা তোমার কাছে নিয়ে আমি কাজটা কমপ্লিট করব। তো এই ওয়েদারটা চেঞ্জ হওয়ার পরে এই টাকাটা যখন আমি তার কাছে চাইতে গেছি, সে বলে যে আমি টাকাটা খরচ করে ফেলছি। আমি বললাম যে তুমি কাছে আমি একটা গচ্ছিত রাখলাম, বললাম যে আমি এই টাকাটা এই সময় লাগবে, তুমি টাকাটা খরচ করতে তুমি উচিত হয়, আমার এই টাকাটা এই মুহূর্তে লাগবে, আমি কি কষ্ট করতেছি যেটা চিন্তা করার মতো না, তুমি তো দেখছো না আমি টাকাটা এম দিতে পারবো না, আমার সময় লাগবে, এই মানে হ্যান তেন। পরে একটা পর্যায়ে এসে বলল যে এরকম আমার ছোট বোন বিয়ের সময় আমি এত টাকা খরচ করছি, হ্যাঁ এই টাকা হিসেবে কেটে রাখছি, এইভাবে এক কথায় দুই কথায় মানে বিভিন্ন কি বলবো, মানে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, এগুলো বলা উচিত না, তারপরও এখন ঘটনা চক্রে কথাগুলি চলে আসে, মানে অকথ্য ব্যবহার যা খুশি তাই। আমি শুধু একটা কথাই বলছি যে ঠিক আছে, মানে আমার বড় বোন আমরা কিন্তু সবাই তুই তুই সম্পর্ক। তা বললাম যে ঠিক আছে দেখ, আচ্ছা ঠিক আছে তুই আমার বড় বোন, তুই টাকা ঠিক আছে দিস না, ঠিক আছে আমি টাকাটা আমি তোকে এমনি দিয়ে দিলাম। আর তুই তখন আমার বড় বোন একটা কথা উচ্চারণ করছিল, ওই কথাটা আমি আজও পর্যন্ত আমার ভিতর থেকে মুছে ফেলতে পারি না, এবং কি আমার যখন মৃত্যু হবে মৃত্যু আগ পর্যন্ত এই জিনিসটা মুছবে না। সে বলছিল যে দেখ তুই এরকম উল্টাপাল্টা সব উল্টাপাল্টা ই করস, তুই একা একা বিয়ে করছস, মানে বিভিন্ন প্রসঙ্গ টাই না। সে এক পর্যায়ে বলছে যে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে এরকম তুই ই করস, একটা ক্ষয় হয়ে গেছে না, মানে আমার বাচ্চাটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে এই এই খোটাটা দিয়ে ফেলছে, এটা যখন দিচ্ছে তখন আমি আর পৃথিবীতে নাই। যে ওইটা কি বলল পরে, মানে অসংখ্য মানে যা তা ভাষা ই করলো, অভিশাপ দিতেছে আমি, ঠিক আছে তুই আমার বড় বোন অসুবিধা নেই, তো তুই আমার অভিশাপ দে, অভিশাপ দেওয়াটাই স্বাভাবিক, আমি তোর এই অভিশাপ বলে আমি মাথায় তুলে নিলাম, ঠিক আছে আচ্ছা দেখা যাক পরবর্তীতে কি হয়, তুই আমার যত পারস অভিশাপ দিস, তুই আমার আশীর্বাদ দেওয়ার দরকার নেই, তুই জীবনে কোনোদিন আমার আশীর্বাদ দিস না, আমি যতদিন পৃথিবীতে বাঁচবো তুই যতদিন বাঁচবি তুই সারা জীবন আমার অভিশাপ দিস, আমি আমি দেখতে চাই যে তোর অভিশাপে আমি কোন পর্যন্ত যাই ঠিকই। তো আল্লাহরই কি একটা হুকুম, আসলে কি বলবো আমি, আল্লাহ অলওয়েজ আমার ফেভারে ছিল, এখনো আছে, ভবিষ্যতও থাকবে, কারণ আমি সৎ, আমার ভিতরে কোনো দুই নম্বরি নাই, কোনো ভণ্ডামি নাই, কোনো অন্যায় পথে চলি না, এই আত্মবিশ্বাসটা আমার সবসময় আছে, সবসময় থাকে, আমি কি আমি আমি জানি। এরপরে দিয়া কি বলবো, হঠাৎ ওদের আস্তে আস্তে অবনতি হইতে থাকে, অবনতি হইতে হইতে এখন কোন রকম চলে আর কি, কোন রকম, যেটা মানে একসময় ওদের লন্ড্রির ব্যবসা ছিল, আমার বোনটা ভালো টেইলার, টেইলারের ব্যবসা ছিল, দোকান ছিল, এগুলি এখন কিছুই নেই। দুনিয়াতে ওদের দুইটা তিনটা দোকান ছিল, এগুলো নাই। এক পর্যায়ে এগুলি এই অবস্থায়, ইভেন কি আরেকটা ঘটনা আমি বলি, যে আমার যে ছোট সম্বন্ধীর ব্যাপারটা আমি বলছিলাম, সে যে ওই যে মানে আমার 100 টাকা বেশি দিলে সে বোন খাবে, সে আমাকে যে ঠকাইতো, সে কোটি লাখ লাখ টাকা মালিক হয়েছিল একসময়, ইভেন কি সেও তারও যে অবনতিটা আল্লাহ আমাকে দেখাইছে, দেখা গেছে যে আমি একই বিল্ডিং এ ভাড়া ছিলাম, উনি নিচের ফ্ল্যাটে থাকতো, আমি উপরে ফ্ল্যাটে থাকতাম, আমি ঠিকই আছি, উনি এমন এক পর্যায়ে গেছে ওই ফ্ল্যাটে ভাড়া পে করার মতো থাকার মতো অ্যাবিলিটি তার ছিল না, আস্তে আস্তে এক পর্যায়ে এমন ভাবে গেছে, এইভাবে যাইতে যাইতে সে এক পর্যায়ে পুরো টোটালি নিঃস্ব, নিঃস্ব হওয়ার পরে দিয়ে এখানে মানে ফ্যামিলিকে গত কিছু ব্যাপার ট্যাপার চলে আসে, তার অনেক জায়গা আমি ওই সাপোর্টে যাবো না। তো এইভাবে যে এই যে আল্লাহর যে একটা, আল্লাহ আসলে ইচ্ছে করলে যে মানুষে অনেক কিছু করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ আমি, এই যে আমারই বড় বোন, আমারই বড় বোন যে আমার সাথে যে বিহেভ করছে, যে আচরণগুলি করছে, যে সে যে আমার যে হিটগুলি দিচ্ছে, তার যে একটা পর্যায়ে ছিল, সে যে আমার চোখের সামনে এই পর্যায়ে চলে আসবে, এটা আমি জীবনে কল্পনা করি নাই। আমি কিন্তু কখনো এদের অভিশাপ দিই নাই, আমি কিন্তু কখনোই বলি নাই যে আল্লাহ এর বিচার করো বা কিছু। পাশাপাশি এই যে আমার সম্বন্ধীর এরও যে অবনতিটা, সে যে আমাকে এভাবে ঠকাইতো, এভাবেই করত, এই যে তারও যে অবনতিটা, এই যে আমার জীবনে দুইটা উদাহরণ, এই দুইটা উদাহরণ মানে আমি কি বলবো, আমার লাইফে আমি কোনোদিন আমি শুনিও নাই, আমি দেখিও নাই যে দুইটা পক্ষ আমাকে এতটা ই করছে, এরা যে এই পর্যায়ে আমার চোখের সামনে নিয়ে আসবে আল্লাহ, আমি এটা কখনো ভাবিও নাই।
আপনি কি আপনার সুমিন্দি অথবা আপনার সেই বোনের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ এখন রাখেন, কিংবা তাদের বিপদে কি আপনি কোনো প্রকার কোনো হেল্প করেন, কিংবা তারা কি আসে কিনা আপনার কাছে
এখন? মানে আমার সম্বন্ধীর সাথে আমাদের কারোর সাথে কোন রিলেশন নাই, সে একটা অন্যভাবে একটা ই ছিল, কারোর সাথে কোনো কমিউনিকেশন নাই।
আপনার বোনের সাথে?
আমার বোনের সাথে সম্পর্কটা আছে এরকমই, মানে কি বলবো, হাই হ্যালো এই টাইপের। তো আমার সবার বলা আছে যে আমি কার কাছে গেলাম না গেলাম সেটা বড় কথা না, আমার ছোট বোনটাও সবাই, আমার ছোট বোনটাও আমি দেখতে যাই না। হ্যাঁ, তো আমি সবারে বলছি যে তোমাদের যখন খারাপ লাগবে আমাকে দেখতে ইচ্ছে করবে, তোমরা যে কোনো সময় আমার কাছে আসতে পারো যে কোনো ব্যাপারে, বাট আমি গেলাম কিনা এই জন্য মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ আমি আমার ব্যাপারটা আলাদা, তোমরা যে কোনো সময় আসো, যে কোনো প্রয়োজনই করো, কোন সমস্যা নেই, বাট আমাকে নিয়ে টানা আসে করেন, আমি গেলাম কি গেলাম।
মানে কি দীপু ভাই, আমি এটা বলতে পারি যে যেই ভালোবাসার কারণে, যে জ্যোৎস্নাকে আপনার ঘরে নিয়ে আসার কারণে কিংবা ভালোবেসে বিয়ে করার কারণে, আপনার আশপাশের প্রতিটা মানুষ যে পরিমাণ আপনাকে বদদোয়া, অভিশাপ, যে পরিমাণ কষ্ট আপনাকে দিয়েছে, এবং সেই কষ্টের কারণে যে একটা জেদ আপনার ভেতর স্থান করে দিয়েছিল, সেই জেদটা হয়তো এখনো পুরোপুরি বিলীন হয়নি, কিন্তু আপনি এটা কখনো চান না যে যারা আপনাকে একসময় অভিশাপ দিয়েছে কিংবা আপনার ক্ষতি করতে চেয়েছে, তারা যদি আপনার সাথে কোনো, মানে আপনার কাছ থেকে কোনো প্রকার উপকার নিতে চায়, তাতে আপনার কোনো আপত্তি নেই?
না, সেটা তো অবশ্যই, আমি অলওয়েজ চাই যে ওরকম কোন হেল্প, আসলে ওরকম বড় ধরনের হেল্প করার মতো পর্যায়ে আমি এখনো যাইনি, জানি না আল্লাহ আমাকে কখনো নিবে কিনা, তবে আমার আশা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আপনারা দোয়া করবেন, সবাই দোয়া করবেন, আমাদের আমেরিকার অ্যাপ্লাই করা আছে, যে আমার ওয়াইফের বোন টোনেরা আমেরিকার সিটিজেনশিপ, এদের মাধ্যমে আমাদের ফ্যামিলি অ্যাপ্লাই করা আছে, আর আমাদের ফাইলটাও প্রসেসিং এ চলে আসছে, তো এটা হয়তো যে কোনো সময় একটা নিউজ চলে আসবে,
চলে আসবে।
আমি সবার কাছে দোয়া প্রার্থী যেন এই জিনিসটা হয়, আর এটা এটা যদি আল্লাহ আমাকে দেয়, তো আমার বাকি ইচ্ছাগুলি হচ্ছে যে যারা যারা আমার হেল্প করছে, আমি অনেক মানুষের কাছে ঋণী আছি, অনেক মানুষের কাছে ঋণী আছি, আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, যারা যারা আমার বিপদের সময়গুলিতে আমাকে হেল্প করছে, আমার দিকে ই করছে, তো আল্লাহর কাছে আমার একটাই ফরিয়াদ আছে, সেটা হচ্ছে যে আল্লাহ তুমি আমার এই যে এদের যে ইগুলি, এদের ন্যূনতম উপকারের ই ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমাকে মাটি নিচে নিও না। তো আমার ভবিষ্যৎগুলি জানি না আল্লাহ আমাকে কোনদিন পূরণ করবে কিনা, তো আমার একটা দৃঢ় বিশ্বাস আল্লাহ অবশ্যই করবে, কারণ আমার আল্লাহ যত কষ্টের মধ্যে হোক আমাকে নিরাশ করে নেয়, আমাকে আমি সাকসেস হয়েছি, বাট এই ব্যাপারও সাকসেস হবো, বাকিটা সময়ের ব্যাপার।
ইনশাআল্লাহ আমরা দোয়া করি সৃষ্টিকর্তা যেন আপনার মনের ইচ্ছা আপনাকে পূরণ করে। আর যাওয়ার আগে শুধু একটা কথা বলতে, দুটো কথা আপনাকে বলবো, যে ভাবি কি শুনছে এই মুহূর্তের প্রোগ্রাম?
মনে হয় বলে আসছি, তো
বলে তো এসছেন, অবশ্যই এত শুনছেন,
শুনবে। আর বিশেষ করে মানে আমার বাচ্চাটা, আমার ছেলেটা, ওর ৯ বছর বয়স, ক্লাস পড়ে পড়ে, তো ও ছেলেটা খুবই উদ্গ্রীব যে বাবা তুমি কখন যাবা, আমি এখানে ইন করার পরে ফোন দিচ্ছে যে বাবা কি তুমি এখন কোথায় আছো, তুমি কি ভিতরে ঢুকছো, ঢোকার আগে আমাকে মিস করলি দিবা।
কি নাম ছেলে?
আমার ছেলের নাম শাফিন আর আমার মেয়েটার নাম আরতিনা।
আচ্ছা, চমৎকার নাম দুটোই। তো আমরা একটা কথা শুনতে যাচ্ছি যে এই যে এত ভালোবাসার কারণে, যে জ্যোৎস্নার কারণে আজ আপনি এত দূর, যে জ্যোৎস্নার ভালোবাসার কারণে আজ আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারছেন যে তিনি যেন আপনার মনের ইচ্ছাটা পূরণ করে দেয়, কিংবা ততদিন পর্যন্ত জানি এই পৃথিবীতে আপনাকে বাঁচিয়ে রাখেন, যে আপনার কাছে উপকার করেছিল তাদের যেন কিছুটা হলেও আপনি ঋণ শোধ করতে পারে, তো সবকিছু কেন্দ্রবিন্দু তো জ্যোৎস্না, আপনি তো এটা স্বীকার করেন।
কি বলবো, আসলে ওর 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 বর্ণনা করে আমি শেষ করবো না, কারণ ও আসে একটা একটা সত্যি কথা বলতে এখানে মানে আমার কোনো আপত্তি নেই, যে ও আছে দেখে আমি এখনো পৃথিবীতে আছি, ও না থাকলে কিন্তু আমি পৃথিবীতে থাকতামও না, বা আমার এই পর্যায়ে আসা দেখা গেছে যে ও আমার জীবনে না আসতে পারে, আমার জীবনটা অন্য অন্য ধরনের।
লাস্ট কবে ভাবিকে বলেছিলেন যে আমি তোমায় অনেক ভালোবাসি, কবে বলেছিলেন?
আসলে এটা প্রায় মাঝে মধ্যেই বলা হয়, যখনই ওরকম কোন সুযোগ।
আর যেহেতু একটি গণমাধ্যমে
আসলে মানে ইদানিং আসলে আমি কি বলবো মানে ভালোবাসার ব্যাপারগুলি আমি একটু চাপা দেখি, ওরা খুব একটা বুঝতে দিই না।
আচ্ছা, আজ আমরা চাই
যে এটা নিয়ে অভিমান হয় না, অভিমান যেগুলি হয় মানে ছোটখাটো টুকিটাকি কোনো বিষয়।
আপনি যেটা বলছেন যে আপনি এখন আসলে চাপিয়ে রাখেন, সুযোগ হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না, আজ তো আপনি একটি গণমাধ্যমে বসে আছেন এবং লক্ষ লক্ষ লোক আজ আপনার কথা শুনছে, তা আমাদের এই রেডিও আমার পক্ষ থেকে এবং আমাদের দুজনের পক্ষ থেকে, মাসিক যেহেতু এখন এই মুহূর্তে নেই, বাইরে গেছে, তো আমরা চাইছি যে অ্যাটলিস্ট আপনি এখন এই অন ইয়ারে ভাবিকে একবার বলুন যে হ্যাঁ আমি
আমার ভালোবাসার মাধ্যমে আপনার ভালোবাসাটা
একবার বলুন, আমরা সকলে শুনি এবং সেই সাথে সারা ঢাকাবাসী এবং ঢাকার আশপাশে যারা আছে সবাই একবার শুনুক যে আজ যে দীপু বেঁচে আছে, কিংবা যে দীপু আজ নিঃস্ব পকেট থেকে কিংবা নিঃস্ব অবস্থান থেকে আজকে এত চমৎকার জায়গাতে আছে, তার কেন্দ্রবিন্দু তার ভালোবাসার মানুষ, তার স্ত্রী জ্যোৎস্না, সেই জ্যোৎস্নাকে আজ সে তার ভালোবাসার কথা সকলের সামনে আরো একবার বলছে, আমরা একটু শুনতে চাই।
কি বলব,
ভাবুন আজ সেই প্রথম চিঠি দেওয়ার পর দেখা করতে যাচ্ছেন জ্যোৎস্নার সাথে, সেই ধরনের একটি অনুভূতি নিয়ে বলুন।
জ্যোৎস্না, আমি তোমাকে আগের মতো ভালোবাসি, এখনো বাসি, বাকি জীবনও বাড়বো মৃত্যুর আগ পর্যন্ত। তো তুমি আছো বলে আমি এখনো বেঁচে আছি পৃথিবীতে, তুমি না থাকলে হয়তো আমার এই বেঁচে থাকাটা হতো না, আমি একবার ড্যাম শিওর, কারণ আমি অন্য কিছু করে ফেলতাম। সবকিছুর মূলে তুমি, সবকিছুর মূলে তুমি।
চমৎকার
চমৎকার দেব ভাই। আর একটি কথা যাবার আগে, আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু একটা বলুন, আপনার জীবনের এই শিক্ষা থেকে অথবা আপনার জীবনের এই যে এত পরিমাণ কষ্ট, খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে, ঢাকা শহর হাঁটতে 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 ঢাকা শহর পার দেওয়া, এই সকল কষ্ট এবং এই সকল কষ্টের পেছনে যে মানুষটির হাসি কিংবা যে মানুষটির ভালোবাসা আপনাকে বাঁচিয়ে রেখেছিল, যে জ্যোৎস্নার ভালোবাসা, জ্যোৎস্নার ভালোবাসার শব্দগুলো আপনাকে প্রতিনিয়ত আপনার কানে বলতো যে না দীপু, তোমাকে হার মানলে হবে না, তোমাকে বহুদূর যেতে হবে, আমার ভালোবাসা তোমাকে বহুদূর নিয়ে যাবে, তুমি ভয় পাবে না, তুমি দাঁড়াও, সেই অভিজ্ঞতা, সেই সুখ, সেই আনন্দ এবং সেই কষ্ট সবকিছু মিলিয়ে আপনার জীবনের অভিজ্ঞতাকে একসাথে করে যদি আমাদের এখনকার এই প্রজন্মের, আমাদের জন্য যদি আপনি কিছু বলে যান, তাহলে আমরা অনেক বেশি খুশি হতাম।
আসলে কি ভালোবাসলে এভাবে বাসা উচিত আমি মনে করি, যে ভালোবাসা শুধুই ভালোবাসা থাকবে, সত্যিকারের ভালোবাসা থাকবে, এর মধ্যে কোনো ধরনের কোনো ভণ্ডামি থাকবে না, কোনো ধরনের কোনো স্বার্থ কাজ করবে না। তো এভাবে ভালোবাসলে আমার মনে হয় যে ভালোবাসা আজীবন থাকবে এবং সবাই, প্রত্যেকটা মানুষই সাকসেস হবে। আর আমি যেটা মনে করি এই সময় এসে, যে ভালোবাসা, একজনের প্রতি একজনের সম্মান থাকবে, আর ভালোবাসার প্রতি একটা ডিস্টেন্স রেখে ভালোবাসাটা টিকে রাখতে হবে, একটা দূরত্ব থাকতে হবে ভালোবাসার মধ্যে। হ্যাঁ, আমার আমার লাইফে আমি একটা জিনিস ব্রেক করছি, সেটা হচ্ছে যে একটা কথা আছে না যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমি, আমার মনে হয় যে আমার জীবনে আমি এই জিনিসটা ব্রেক করতে পারছি, কারণ আমরা একজন এক প্রান্তে থাকতাম, আমাদের ওরকম প্রতিদিন কথা হতো না, দেখা হতো না, তারপরও আমাদের যে ভালোবাসাটা এটা এখনো টিকে আছে, আমরা সাকসেস হয়েছি। তো এই এই জিনিসটা আসলে আমার আমার জীবন, আমি আমি জানি না কয়জন এই জিনিসটা ব্রেক করতে পারছে, বাট আমি পারছি, এটা আমার হয়েছে। তো এইভাবে বলবো যে আসলে ভালোবাসতে এভাবেই ভালোবাসা উচিত, যত কষ্টই হোক একটা পর্যায়ে এসে, সাকসেস হোক যেটাই হোক, কিন্তু কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, স্ট্রাগল করতে হবে, এভাবে আসলে মানুষের জীবনগুলি এভাবেই। আর এটা আমি মনে করি যে এটাই মানুষের প্রকৃত লাইফ, যে আমি আমি ভালোবাসলাম, কোনো কষ্ট ভোগ করলাম না, ওই ওই আসলে ওই ভালোবাসাগুলি কোনো মর্ম আমি আমি মনে করি না যে কেউ উপলব্ধি করতে পারবে। তো ভালোবাসার ব্যাপারগুলি আমার মতো এরকম এরকম হওয়াটাই স্বাভাবিক, সবকিছু যখন হাতের মুঠোয় পাবে তখন কিন্তু ভালোবাসার প্রতি যে একটা
শ্রদ্ধা
শ্রদ্ধা ভক্তি এই জিনিসগুলি তখন কাজ করবে না, থাকবে না, আমার দৃঢ় বিশ্বাস। বাকিটা জানি না কার মতবাদ কিরকম,
কষ্টের অর্জিত ভালোবাসাটা অনেক দূর যায় এরকম আর কি।
হ্যাঁ হ্যাঁ,
সহজে ভালোবাসা,
সেটাই সেটাই আসলে, মানে কি বলবো, প্রেম করাটা এমন একটা, যে আমি মনে করি আর কি, প্রেম প্রেমের ব্যাপারটা, যে প্রেম করা অবস্থায় যে তার সম্বন্ধে জানা, আর আর প্রেমটা যখন বিয়েতে করা, তো আমি মনে করি যে বিয়ের পরে তাকে আবিষ্কার করা। হ্যাঁ, আমি আসলে আমার আমার থিংটা এই টাইপেরই। তো এখন যারা ই করে, শুধু মানে একটাই বলবো যে ভালোবাসার প্রতি সম্মান থাকতে হবে, শ্রদ্ধাবোধ থাকতে হবে, এবং দূরত্ব বজায় রেখে ভালোবাসা চালিয়ে যেতে হবে।
অনেক ধন্যবাদ দেব ভাই আপনাকে, আপনার এত সুন্দর কথাগুলো আমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। হয়তো এই মুহূর্তে যে সকল বন্ধুরা আপনার ভালোবাসার কথা শুনলেন, আপনার কষ্টের কথাগুলোকে শুনলেন, আপনার শেষ কিছু কথা শুনলেন, তারা হয়তো তাদের ভালোবাসার মানুষকে হয়তো আপনার মতো করে ভালোবাসতে না পারুক, তাদের ভুল ত্রুটিগুলোকে দূর করে কিংবা তাদের যেখানে যেখানে আরো বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন, ধৈর্য রাখা উচিত, ভালোবাসার মানুষকে কাছে রাখার জন্য যতটা মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত, সেই বিষয়গুলোর উপর হয়তো তারা আরো বেশি নজর দেবে এবং তাদের ভালোবাসার মানুষকে নিয়ে তারা অনেক সুখে থাকবে। এবং সর্বোপরি হয়তো সকলে এই স্টুডিওতে এসে তাদের ভালোবাসার কথাগুলো বলতে পারবে না, কিন্তু নিজের ঘরে, নিজে সেই ছোট্ট ঘর হোক আর বড় ঘর হোক, নিজের ঘরে অন্তত নিজের ভালোবাসার মানুষকে হয়তো সে আগের মতোই হাত ধরে বলতে পারবে যে আমি তোমাকে আজও আগের মতোই ভালোবাসি। সেই প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি, কিছুক্ষণ পর আবার ফেরত আসবো আপনাদেরই ভালোবাসা বন্ধু লাভগুরু, আপনাদেরই ভালোবাসা কিছু কথা না। ততক্ষণ পর্যন্ত আপনারা জানাতে পারেন যে আজ দীপু ভাইয়ের কথা শুনে আপনাদের মনে কার কি রকম অনুভূতি, এসএমএস করে জানাতে পারেন। শুরুতে লিখতে হবে আর এ দেন স্পেস দিয়ে আপনার নাম।
This track was downloaded from FusionBD.com.